মাগরিবের নামাজ আমি ওই আমজাদ যে বাড়িতে থাকতেন ওই বাড়ির যে এলাকায় ছিল ওই এলাকারই এক মসজিদে পড়ি। তো নামাজের পরে কিছু সময় বসেছিলাম, স্বাভাবিকভাবে অন্তর একটু শান্ত করা প্রয়োজন পড়ে, কারণ আমি আগের কথাগুলো ভুলিনি, ওই দিন ওই রাতের ওই কথা কোনো কথাই আমি ভুলিনি। অন্তরের ভেতরে সাহস ছিল, অন্তরের ভেতরে জোশও ছিল, কিন্তু অন্তরের ভেতরে আবার কেমন যেন একটা অস্বস্তিও কাজ করছিল, কারণ রোজ রোজ আপনি কিন্তু সাহায্য পাবেন না। আমি যখন মসজিদে বসা হঠাৎ মানে টের পেলাম যে আমির সাহেব এসছেন, উনি আমার পেছনে। তিনি আমাকে বললেন, কখন শুরু করতে চাও? আমি ওনাকে বললাম, আমি এখন বের হব, একেবারে তৈরি করে করে যা যা করার সবকিছু তৈরি করে হাতে কাছে গুছিয়ে রেখে ইশারা আজান দিক, ইশারা আজানের পরে শুরু করব। এবং আমি ওনাকে এটাও বললাম যে আমার নিয়ত হচ্ছে আমি যত তাড়াতাড়ি পারি তার উপরে প্রেশার তৈরি করব, যখনই সে আলগা হয়ে যাবে ওই সময়টায় আমি চাই আমি সাহেব যাতে একটু সাহায্য করেন, এই আলগা হয়ে যাওয়া মাত্রই ওকে যদি আমি সে ওই বডি থেকে দূরে সরিয়ে দেন, মানে আমজাদের বডি থেকে। আমি ওনাকে এক নাগারে কথাগুলো বলে গেছি যে যাতে উনি বডি থেকে আমজাদের বডি থেকে তাকে সরিয়ে দেয় যখনই আলগা হয়ে যাবে। আমি সাহেব আমাকে বললেন, তুমি যেটা চাচ্ছ সেটা হবেই না, তুমি চাচ্ছ ইশারা আজানের পরে শুরু করতে, তুমি এটা কোনো মতেই আগামী 3-4 ঘন্টার ভিতরে শুরুই করতে পারবে না। আমি বললাম, এটা কেন বললেন? উনি বললেন, মনে আসলো বললাম। আমি বললাম, মনে আসলো বলতে? উনি বললেন, খেয়াল এলো আবার খুরদার, বলে ফেললাম তোমাকে, কথাটা বলে উনি চলে গেল। কথাটা যেহেতু বলে চলে গেছেন, আর ফিরতি আমি আর কি বলবো তাকে। তো আমি বের হই, বের হয়ে ধীরে সুস্থে হেঁটে হেঁটে তাদের বাসায় যে পৌঁছাই, এবং আমার রিকোয়ারমেন্ট ছিল যেটা সেটা হচ্ছে ওই ওই ঘরের বেশ কয়েকটা আসবাবপত্র সরিয়ে দেওয়ার, কারণ আমার ঘরটাকে মূলত একটু ফাঁকা দরকার, কারণ প্রথমবার যখন এই ঘরে আমি যখন কাজ করি আমি কিন্তু বাবা ওয়ার্ডরোবের উপর যে পড়েছি, নিজেও পড়েছি আবার একটু ধাক্কাও মেরেছে। এর বাইরেও কারণ আমার আন্দাজ আছে যে এখন সামনে যে আসবে সে হচ্ছে ওই ক্যানিবালিস্টিক বিহেভিয়ারের সো কল্ড দেবতা, এখন এর সাথে যদি কোনো কিছু করতে হয় একে বিছানার উপর রেখে করা যাবে না, এবং পুরোপুরি চান্স থাকে যে পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হওয়ার। তো আমার রিকোয়ারমেন্ট ছিল এটা যে বিছানা সরাতে হবে, বিছানা সরিয়ে বিছানাটা জানালা বরাবর আনতে হবে, মানে বিছানাটা যদি আমরা শুই, আমরা শুই তো লম্বালম্বী ভাবে, তো পাশাপাশি অংশটা জানলা বরাবর থাকবে, এবং তাকে জানলার সাথে বাঁধা হয়। যে সময় আমজাদকে বাঁধা হচ্ছে সেই সময় আমি আমজাদের সাথে কথা বলেছিলাম, তো সে আমাকে শুধু একটা কথা বাবা বলছিল, ওর সাথে পারবো না আমরা কেউ, ওর সাথে আমরা কেউই পারবো না। আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কথা কেন বলছেন, সে আমাকে বললো আমি সব জানি। আমি বললাম, কি জানেন? কথার উত্তর দেয় না। তাকে এমনভাবে বাধা হলো যাতে সেই বাধার কারণে তার মানে ব্লাড চলাচলে যাতে সমস্যা না হয়, জানালার সাথে তার 2 হাত চওড়া করে বেঁধে দেওয়া হলো, কিন্তু এমনভাবে যাতে ওই হাত এতক্ষণ বাধা থাকলো যাতে আবার তার কষ্ট না হয়, মানে হাতের পেছনের সাইডে আমরা কিন্তু কিছু ওই সফট কুশন থাকে না, সেগুলো পর্যন্ত দিয়ে রেখেছিলাম, এমনভাবে রেখেছিলাম যাতে তার কষ্ট না হয়। তার পিঠের পেছনে বালিশও ছিল যেটা আবার জানালার গ্রিলের সাথে মানে বাধা ছিল, যাতে তার আবার ওইদিকে কষ্ট না হয়। এরপরে মাথার যে সাইডটা জানালার দিকে থাকবে, স্বাভাবিকভাবেই সে চাইবে আঘাত করতে, লোহার গ্রিলের মধ্যে মাথা উল্টো দিকে বাড়িয়ে মারার চেষ্টা করতো, তো আমরা ওইটারও ব্যবস্থা করে দিলাম পেছনের দিকে বালিশ বেঁধে দিয়ে। মানে এই মুহূর্তে এই আল্লাহর বান্দা নিজের ক্ষতি করতে পারবে না মাথা অথবা হাত দিয়ে, বাকি থাকে পা, তো পা তো আর বাধা সম্ভব না দুদিকে টান দিয়ে। পাটাকে ছেড়ে রাখা হলো শুধুমাত্র একটা সাধারণ একটা ওই যে আমরা একটা টাইট দিই না ওই টাইটই, মানে সে যাতে এটাকে দাঁড়িয়ে খুলতে না পারে, মানে এই প্রিকশন আমাদের নেওয়া ওই সময় মানে আর কোনো উপায় ছিল না ওই প্রিকশনটা নেওয়া ছাড়া। কারণ সামনে যে আসবে সে জানোয়ার, এবং যদি জানোয়ার যদি প্রিন্স হতে পারে, সেই প্রিন্স যদি সোকল দেবতা হয়, তাহলে এর ইন্টেন্সিটি ব্যাপারে তো ধারণাই নেই। কোন ইন্টেন্সিটিতে সে এসে হামলা করবে তারও তো ঠিক ঠিক নেই, তো এই জন্যই প্রিকশন গুলো নেওয়া। তো ডিএ তার মতো তৈরি হচ্ছিল, তো যখন সে তৈরি হচ্ছিল তখন আমি তার কাছে যে তাকে সুন্দরভাবে বলি যে আমি চাই না আপনার থাকেন। তো সে আমাদের তাকালো এবং সে আমাকে বললো যে ইংরেজিতে বললো যে সে কি মানে তুমি কি চাও না আমি এখানে থাকি। তখন আমি তাকে বললাম যে না। সে তর্ক করেনি, পাল্টা প্রশ্ন করেনি, কিন্তু সে বুঝাতে চাচ্ছিল যে সে এখানে থাকতে চায়। তখন আমি তাকে বললাম যে বেটার হাতে দরজার ওই পাশে থাকেন, পর্দা টানানো থাকবে, হাতে পর্দার ফাঁক দিয়ে যা দেখতে পারেন দেখতে পারেন, কিন্তু আমি চাই না আপনি এখানে থাকেন, এবং আমাকে যদি কেউ তুলে আছাড়ও মারে হাতে রুমের ভিতরে ঢুকবেন না, দেখবেন সবই কিন্তু ঢুকবেন না। তাকে যেই সময়টায় এইভাবে তৈরি করা হচ্ছে সেই সময়টা আমি কথাবার্তা বললাম না, যে মাত্র কথাবার্তা বলে সেই রুমের ভেতরে ঢুকতেই দেয়ালের ভিতরে দিপ 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 একটা শব্দ পেলাম, দিপ 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 শব্দ, এবং এই দিপ 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 শব্দটা এরকম ভাবে এলো যেন ওয়ালের উপর দিকে লাফাতে 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 লাফাতে, মানে ওয়ালটা তো আমাদের তো ওয়ালটা লম্বা লম্বি তাই না, সে পাশাপাশি হয়ে লাফাতে 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 অপোজিট পাশে চলে গেছে ফ্ল্যাটের, এবং ওই সময় নাকের ভেতর একটা শব্দ করলো আমজাদ এরকম। অনেক সময় হয় কি যখন পড়াশোনার সময়টা কাছাকাছি চলে আসে যে মানে যার প্রভাব আছে সে হয়তো এই মুহূর্তে জাগ্রত হবে অথবা সে হয়তো এই মুহূর্তে বডির দ্বারা কথা বলবে, ওই সময় হয় কি যে কোনো কোনো সময় এই ব্যক্তিরা তারা এক্সপিরিয়েন্স করে সাডেন ঘুম, এবং এই সাডেন ঘুমটা যখন তারা এক্সপিরিয়েন্স করে এমনভাবে এক্সপিরিয়েন্স করে আপনি অনেক সময় দেখবেন যে প্রচণ্ড ঘুমে হঠাৎ করে প্রচণ্ড ঘুমে আপনি কাতর হয়ে গেছেন, এবং ওই অবস্থাতেও দেখবেন যে আপনি নিঃশ্বাস নিচ্ছেন জোরে জোরে কিন্তু শব্দটা আসবে নাক ডাকার মতো, মানে একেবারে তাকে জোর করে ঘুম পাড়ানোর মতো অবস্থা তৈরি করে ফেলে। তো সেই অবস্থায় যখন দেখলাম যে এরকম এরকম শব্দ করলো এবং ওই দিপ 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 শব্দটা তো ঘুরে চলে গেল বাম দিকে, মানে দেয়ালের বাইরের দিক দিয়ে ফ্ল্যাটের বাইরের দিক দিয়ে, আমি এখন তো ধাম করে বলতে পারছি না কাউকে যে শব্দটা যেদিকে গেল এদিকে একটু কেউ নজর রাখেন, বলতে পারছিলাম না। তো তাকে যখন তৈরি করা হলো আমি যখন দেখলাম যে এই সিগন্যালটা চলে আসছে আমি বললাম যে তাতে শেষ করেন তাতে শেষ করেন, এর ভেতরেই একটা মহিলা চিৎকারের শব্দ আসে পাশের এক রুমের পরের রুম থেকে, মানে ওই ফ্ল্যাটের মধ্যে চারটা রুম, ভালো করে খেয়াল করিনি এত বিশাল বড় ফ্ল্যাট। তো যখন চিৎকারটা আসলো তিনি চিৎকার দিলেন, পাশের লোকজন তাদেরকে বললাম আপনারা যান আপনারা যা দেখেন ঘটনা কি। আমার মূল কথা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমজাদকে ছেড়ে আমার চোখের সামনে থেকে আমি সরব না, আমজাদ আমার চোখের সামনে থাকবে, যে আসে সে আসুক। অপেক্ষা করছিলাম যে আমির সাহেব কোন সময় তার ইশারাটা দিবেন, কিন্তু ওই সময় না আবার হুট করে মনে পড়ল আরে উনি না বলল আমি হয়তো শুরু করতে পারবো না টাইম মতো। ইমিডিয়েটলি একজন ফেরত আসলো, এসে বলল যে ভাই আপনি এক্ষুনি আসেন, আমি এইখানে আমজাদকে যদি একবার রেখে যাই এখানে হিতে বিপরীতে কি হবে আমিও যাই না, এমনও হতে পারে যে বাঘে এখানে এসে বসে পড়বে আমি জানবো না, এটা আবার না গেলেও হচ্ছে না। তো ওই অবস্থাতে আমি বললাম ডিএকে বললাম যে এর উপরে নজর রাখেন, কিন্তু রুমের বাইরে থেকে, রুমের বাইরে থেকে সে নজর রাখছে এবং আমি গেলাম, মহিলা মানুষ আমি তাকে চিনি না ব্যক্তিগতভাবে কিন্তু তারা হচ্ছে আমজাদের আত্মীয় বা এই ফ্ল্যাটেই থাকে তারা। তার হচ্ছে কি যে সে একটা শার্প পেইন, এমন একটা শার্প পেইন সে টের পায় যেন কেউ তার পেছনের সাইড থেকে মানে পিঠের ডান সাইড থেকে কেউ একেবারে একটা ছুরি ঢুকে দিয়েছে তার, এবং ছুরিটা ঢুকেছে সে টের পেয়েছে, ছুরিটা যে এফোরে ফুরে বেরিয়ে এসছে সেটাও সে টের পেয়েছে, এবং তার কথা হচ্ছে সে এক ঝলক দেখেছে ও ছুরিটা, এবং প্রচন্ড ব্যথা তার সেখানে, সে ব্যথায় কান্না করছে চিৎকার করছে সবকিছু করছে, এমন অবস্থায় আরেকজন লোক সে হাসছে গ্রিম রিপারের মতো হাসি, হে 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 এরকম মানে অদ্ভুত রকমের হাসি যেটা আপনি মানে কখনো শুনেননি, এরকম পজেস্ট কেসের লোক মানে রোগী ছাড়া এরকম হাসি কেউ হাসে না। তাহলে ঘটনা কি এখানে, মানে হাসিটা আসলো কোথা থেকে? মানে আমি তার দিকে তাকালাম, আমি কাউকে দেখছি না, কিন্তু সে হাসছে, মানে আজব একটা ব্যাপার। এবং ওই একই সময়ে যে মহিলা পেটে ব্যথার জন্য চিৎকার করছেন, তিনি যেমন মানে ব্যথায় মানে সাপের মতো তিনি নড়াচড়া করছেন, আরেক পুরুষ করলো, আরেকজন আরেক মহিলা, তাকেও আমি চিনি না, সে মানে কান্না করতে শুরু করে দিচ্ছে কোনো কারণ ছাড়াই। মানে সে কান্না করছে, এবং যেমন তেমন কান্না না, মানে শব্দ করেও কান্না করছে, মানে বসে অঝরে কান্না করছে, মানে চোখ দিয়ে যেন সাগরের সমপরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। এই যে তিনটা মানুষের তিনটা স্থানীয় সমস্যা দেখা দিল, ওই পাশের রুম থেকে এরকম শব্দ আসছিল, মানে আমজাদ তার মুখ দিয়ে এরকম শব্দ করছিল। এখন আমি দুজনকে বললাম, একজন যে মহিলা পেটে ব্যথা করছে তাকে বললাম যে তার আত্মীয় থাকলে তার পেটের ওইখানে হাত রেখে যাতে দর পরে যাতে ফু দিতে থাকে, তাহলে একেবারে ব্যথাটা চলে যাবে। যেই লোকটা হাসছিল, আমি যখন তার কাছে গেলাম, সে আমার চেহারা বরাবর দাঁড়ানো এক হাত দূরত্বে, এভাবে আসছে, তখনও থামে নাই, সে তখনও থামে নাই, এবং তার চোখগুলো কিন্তু একদম বড় বড় ওই সময়। তো আমি প্রথমে এই যে হালকা করে মাথার উপর একটু টোকা দিলাম, এবং তাকে ডাকলাম যে তোর সমস্যা কি, কারণ আমি তো আশপাশে কাউকে দেখছি না ওই সময়, জাদু হতে পারে, কিন্তু আমি ওই সময় তো আশপাশে কাউকে দেখছি না। তো সে ওইভাবে হাসছে হে 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 করে। একটা পর্যায়ে যখন ওই মহিলা যিনি আবার আরেকজন তিন নম্বর মহিলা যিনি কাঁদছেন, তখন তার কান্নার প্রকোপটা আরো বাড়লো, এবং এইবার কান্নাটা না একটা লেভেলের বাইরে চলে গেছে। মানুষ যখন কোনো কিছু বিশাল কোনো কিছু হারিয়ে ফেলে যেভাবে কান্না করে, সে এবার এইভাবে কান্না করতে শুরু করেছে। আমি এই ব্যক্তিকে একটা ধাক্কা মারলাম দেয়াল বরাবর, সে দেয়ালের দিকে যে পড়লো, তখনও দাঁড়ানো, তখনও সে হ্যাঁ করছে। আমি তার দুই কানের উপর হাত রেখে খুব ধীরে সুস্থে তার চোখের দিকে চোখ রেখে আমি আজান দিচ্ছিলাম, আস্তে আস্তে করে, জাস্ট আস্তে আস্তে করে। ঠিক ওই সময় আবার শুরু হয় দিব্যি দিব্যি করে করা শব্দটা। এই শব্দটা এমন ভাবে শুরু হয়, আমি যখন ওই লোকের দুই কান চেপে যখন আজান দেওয়ার চেষ্টা করছি, মানে শুরু করেছি মাত্র, ওই সময় আবার এই দিব্যি বাণীটা শুরু হয়। আমি যেই দেয়াল বরাবর এই লোকটাকে চেপে ধরে রেখেছিলাম, মানে জাস্ট হেলান দিয়ে রেখেছিলাম, ধরে রেখেছিলাম তাকে, এই দেয়ালের পরে একটা রুম, এবং ওই রুমের পরের যে দেয়ালটা, এটা হচ্ছে ওপেন স্পেস, মানে দেয়ালের অপোজিট পাশে কোনো ফ্ল্যাট নেই, কোনো কিছু নেই, জাস্ট ওপেন স্পেস। এই দেয়ালটা এটা তো খাড়া দেয়াল, এই খাড়া দেয়ালের মাঝ বরাবর কেউ দৌড় দিচ্ছে টিপ 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 করে। সেই দৌড়টা দিল, দৌড় দিয়ে সে ঘুরে ঘুরে ঠিক আমি এখন যে রুমের সামনে, এই রুমের যে জানালা, এই জানালার সামনে এসে থেমে গেল। আমার মনে হলো যে কেউ আমার দিকে উঁকি দিয়ে তাকিয়েছে, আমিও তাকিয়েছিলাম একই সময়। আমার মনে হলো যে কেউ উঁকি দিয়ে তাকিয়েছে, এবং আমার কেন জানি মনে হলো যে আমি একটা চ্যাপটা গোল থালার মতো কি জানি দেখলাম, চ্যাপটা গোল থালার মতো, ওইটার মধ্যে একটা চোখ মনে হলো আমার। আমি যখন আবারও আজান দিতে যাচ্ছি, মনে আছে আমার, আমি আজানটা শুরু করেছি, এই পর্যায়ে আরেকজন মহিলা চিৎকার করে উঠল একদম। এইবার যে মহিলা চিৎকার করে উঠল, তিনি হচ্ছেন আমজাদের বোন। তিনি চিৎকার করে উঠলেন, তার গলা তিনি চেপে ধরেছেন, এবং বমি করার মতো করে ওয়াক ওয়াক করতে করতে তিনি বমি করতে শুরু করে দিলেন। প্রথমে স্বাভাবিকভাবে যা বের হওয়ার বের হয়, কিন্তু এরপরে বের হয় একদলা রক্ত, এবং ওনার অবস্থার এরকম যে ওনার নাক বেয়ে বেয়ে রক্ত পড়তে শুরু করেছে, তখন ওনার বমির সাথে সাথে রক্ত চলে আসছে, এবার অন্য কোনো কিছু আসছে না। আমি যখন এই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি, তার দিকে তাকিয়ে আছে বিস্ফোরিত ভাবে, কারণ হচ্ছেটা কি সেটা আমি বুঝতে পারছিলাম না। সেই সময় আরো দুজন একই সিমটম দেখা দিতে শুরু করে তাদেরও, আরো দুজনের, এবং তারাও সেখানে ওইভাবে বমি করতে শুরু করে, এবং তাদেরও মুখ দিয়ে বমিটা বেরিয়ে আসতে শুরু করেছে। একজন, দুজন, তিনজন, তিনজনের পরে চারজন, চারজনের পর আরো দুজন, ছজন। হুট করে কি হচ্ছে সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না, এবং ওই দিপ 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 চেক করছিল সে, আবারও দিপ দিপ করতে করতে মানে দৌড় দিল, কিন্তু এইবার ঠিক আগের জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে সে দৌড় দেওয়া শুরু করেছে। ওই দিপ দিপানি শব্দটা আমি শুনতে পাচ্ছি। এদিকে যে মায়া মানে যে কান্না করছিল, যে মারাত্মক ভাবে খুব বিশ্রী ভাবে, তার কান্নার রোলটা আরো বেড়ে গেল। মনে হলো যেন সে মানে দুনিয়াতে তার এরকম কান্না করার পিছনে কারণ একটাই, যে হয়তো তার পরিবারের সবাই একসাথে মারা গেছে। এবং বিশ্রী ভাবে সে কান্না করছে, দেখতে 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 আরো একজনের অবস্থা হুট করে খারাপ। সে এভাবে হাসছে, এই লোক যে হাসছে ঠিক এই লোকের মতোই আরেকজন লোক সে ওইভাবে হাসতে শুরু করে দিয়েছে। এখন এই অবস্থার ভেতরে আমি ডিয়ের দিকে তাকালাম, আমি কি করবো বুঝতে পারছি না। আমি তাকে দেখি ডিএ সে দেয়ালে একদম শটান, তার পিঠ লাগানো, তার হাত পা সব লাগানো দেয়ালে, শটান ভাবে সে দেয়ালের সাথে লেপটে আছে এবং তার মুখ খোলা, এবং সে খোলা মুখ দিয়ে সে জিভ এবং ঠোঁট মিশিয়ে মানে শব্দ তৈরি করছে, শব্দ তৈরি করছে। এই শব্দগুলো মানে কি আমি জানি না, মানে শিশের মতো নাকি বাদ্যযন্ত্রের মতো তাই বুঝতে পারছি না। আমি তার দিকে তাকিয়েছি কিন্তু সে দূর থেকেই, মানে এই অবস্থাতে না। কিন্তু ওই অবস্থাতে আরো একজনের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে, সে হচ্ছে তখন আমজাদের স্ত্রী। আর কোন লোক বাকি নেই, আর কোন লোক বাকি নেই। এবার সবার অবস্থা খারাপ, যারা বমি করছে তারা বমি করে যাচ্ছে, এবং তাদেরকে সামনের মতো যেমন কেউ নেই, ওই একজন তিনি তখন হাঁপড় কেটে বেড়াচ্ছেন তার পেটের ব্যথার কারণে, আরেকজন কান্না করেই যাচ্ছেন, তো বাকি দুইজন হ্যাঁ 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 হ্যাঁ। এর ভেতরে ওই রুম থেকে এরকম শব্দ আসছিল তখন, মানে এই শব্দটা সে করেই যাচ্ছে তখন। আমি শুরু করলাম, কারণ আমার মনে পড়ছে এখন ধীরে ধীরে, তাই আমি সেভাবে শুরু করলাম। যেই সময় আমি শুরু করলাম পড়া, প্রত্যেকটা মানুষ যারা আমার সামনে কেউ দাঁড়িয়ে ছিল, কেউ ওই যে গোড়াগড়ি খাচ্ছিল বমির ভিতরেই, তারা সবাই এমন ভাবে নিচে পড়ল, নিচে পড়ে এমন ভাবে গোড়াগড়ি দিতে শুরু করলো যেন প্রত্যেকের শরীরে ইলেকট্রিক্যাল কারেন্ট চলে যাচ্ছে, মানে তাদের কেউ শক দিচ্ছে। এবং তারা সবাই নিজেদের মতো এবার নিজেদের মুখ দিয়ে ব্যথা যন্ত্রণা শব্দ করছে, এবং একে অপর একে একজন আমার কাছে সাহায্য দিচ্ছে, এক একজন এমনভাবে কথা বলছে বা চিৎকার করছে যে তাদের বাঁচাতে হবে, তাদেরকে এখন বাঁচাতে হবে। ওদিকে দিয়ে সে ওই ওই অবস্থা থেকে সে ছুটে এসে আমার কাছে আসলো, এসে আমাকে বললো তুমি কি করে দিলে, এখন ঘটনা কি, তুমি এলে তুমি সবকিছু তোমার মন মতো হলো, এখন এই অবস্থা কেন। এই কথা বলতে বলতে দেখলাম যে ডিএ তার নিজের পেট ধরে বসছে। আমি দেখলাম কে জানে ডিএ ঠিক পাশ দিয়ে ওই সময় চলে গিয়েছিল যখন ডিএ তার পেটটা ধরে বসে। আমার কেন জানি মনে হলো যে সেই মেয়েটা, কেন জানি মনে হলো ওই যে মেয়েটা ওই যে কলাপসিবল মানে যে লোহার গুলিরা যে দুইটা অংশের মাঝখানে যে আমি ছিলাম, যে আমাকে গেট খুলে দিয়েছিল, সেই মেয়েটা মনে হলো যে সেই দৌড় দিয়ে গিয়েছিল, এবং যাওয়ার সময় সে তার পেটের এক অংশের ভিতরে খুব জোরে খুশি মেরে দিয়ে গিয়েছিল ডিএর, এর জন্য সে তার পেট ধরে বসে সে গোদ গোদ করতে শুরু করে দিয়েছে। যখন সে গোদ গোদ করতে শুরু করে দিয়েছে, আমার এক হাত ধরলো, আমি তাকে ধরতে যাব, সেই সময় সে আমাকে ইশারা দিল তাকানোর জন্য, এবং যখন তার ইশারা মোতাবেক আমি পেছনের দিকে তাকাই, আমি দেখতে পাই প্রত্যেকটা লোক এমন ভাবে পড়ে আছে, এরা সবাই মরেই গেছে, মানে স্থির ভাবে তাকিয়ে চেক করলাম যে কেউ শ্বাস নেয় কিনা, দেখলাম যে কারো শ্বাসই চলছে না। আমার শরীরে একটা ভেতর থেকে একটা ধাক্কা এলো প্রথমে, এবং সেই ধাক্কায় নিঃশ্বাসটা মনে হলো থমকে গেছে, এবং তুম 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 করে হার্টবিট বাড়তে শুরু করে দিয়েছে। তখন পুরো শরীর মনে হলো যেন আতঙ্কে ক্রাশ হয়ে গেছে, মানে আমার পুরো শরীর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমার পুরো শরীর থেকে কে জানি শক্তি কেড়ে নিচ্ছে, চারপাশে সব অন্ধকার, লোকজন সব মরে গেছে, এবার আমার কি হবে। লোকজন সব মরে গেছে, এবার আমার কি হবে? আমি আমি নিঃশ্বাসও নিতে পারছিলাম না। তাকিয়ে দেখি কি আমার চোখের সামনেই সে তার পেট ধরে ডিয়ে তার পেট ধরে তখন বমি করতে শুরু করে দিয়েছে। আমি আমির সাহেবকে ডাকবো, আমার মুখ তখন কাঁপছে, থর 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 করে কাঁপছে। আমি ওই অবস্থাতে, আমি এখনো বলতে পারি, আমি ওই অবস্থাতেও কনফার্ম হওয়ার জন্য তাকিয়েছিলাম ওই লোকের দিকে, যেই লোক যে প্রথমবার হে হে করে এসেছিল। তার পেট নড়ে কিনা? কারোর পেট নড়ছে না। এদিকে ডিয়ের অবস্থা খুব খারাপ, সে তখন কোতকুত করছে, মনে হচ্ছে যেন নিজের পেট থেকে নিজে সবকিছু টেনে বের করার চেষ্টা করছে। আমি কি করবো বুঝতে না পেরে আমি গেটের কাছে গেলাম, গেট খুললাম, গেট খুলে না, আমি সিটকেনি ঘুরিয়েছি, আমি ওই কি জানি বলো ওটা নব নব পর্যন্ত ঘুরালাম, কিচ্ছুতে কাজ হচ্ছে না, গেট খুলে না, গেট কেউ ব্যারিকেড দিয়ে লাগিয়ে রেখেছে। আমি ফোন বের করলাম, সাথে সাথে আমার ফোন আমার হাত থেকে পড়ে গিয়েছে, কাঁপছিল আমার হাত পা সব। আমি ওই সময় তো আমি কান্না করছি, আমার মনে আছে আমি আমার কান্না চলে এসছে ভয়ে। আমি ফোন চালু করে আমি একজনকে ফোন দিতে যাচ্ছি, ফোন ঢুকছে না, কারণ আমি ভুল নাম্বার চাপছি বসে বসে আতঙ্কে। আমি সাহেবের নামটাও ঠিকভাবে মুখে আনতে পারছিলাম না, কিন্তু আমার ওই সময় ওনাকে খুব বেশি প্রয়োজন। আমার অবস্থাটা হঠাৎ এমন ভয়ঙ্কর করুণ হয়ে গেছে যে আমি এটা কাউকে বোঝাতে পারছি না। আমি এদিক ওদিক দৌড়াচ্ছি, লোকগুলো কেউ নিঃশ্বাস নিচ্ছে না, এতগুলো লোক ওদিকে, এবার ওই ঘর থেকে ওই ঘর, মানে ওই বদমাশের ঘর, ওই বদমাশের ঘর থেকে আরো জোরে হাসি শব্দ আসছে। দিয়ে তখন খুব খুব সাফার করে যাচ্ছে, মানে সে নিঃশ্বাস নিতে পারছে না, সে বমিও করছে, আর আমি মনে হচ্ছে যেন আমার এক এক কদম আমাকে আরো অনেক দূরে নিয়ে যাচ্ছে, মানে কদমের কোনো শেষ হচ্ছে না। বাইরে জানলা দিয়ে চিৎকার করলাম, কেউ আমার চিৎকার শুনে না। আমি আরেক সাইডে জানলা দিয়ে চিৎকার করলাম, মনে হলো যে এবার এক ব্যক্তি আমার কথা শুনতে পেরেছে, সেই ব্যক্তি যে আমার কথা শুনতে পেরেছে। আমি তার দিকে হাত নাড়াচ্ছিলাম চিৎকার করে, কারণ আমি যেই ফ্লোরে ছিলাম ওই ফ্লোর ছিল তিনতলা, ওই ফ্লোরটা কিন্তু তিনতলা, আমার যতটুকু মনে আছে, মানে আমি ওই ঘরের ভিতরে, মানে তাদের তিনতলা থাকার কথা। তো আমি তাকে সেভাবেই ইশারা দিচ্ছি, চিৎকার করে ডাকছি, সেভাবে শুনতে পেরেছে, মানে তার হাইট থেকে সে শুনতে পেরেছে, সে দুইতলা ছিল, তার হাইট থেকে সে শুনতে পেরেছে। আমি দেখতে পাচ্ছিলাম যে সে আমার থেকে 50-60 মিটার দূরে, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। আমি সে আমাকে বলছে যে কি হয়েছে কি হয়েছে, তার সাইড থেকে সে চিৎকার করে বলছে। আমি কি বলছি আমি নিজেও চাই না, আমার মনে নেই, আমার মনে নেই কোনো কিছু। আমি তার দিকে তাকালাম, তাকে বোঝালাম, আমি এখানে আটকে এটাও বোঝানোর চেষ্টা করলাম, মুখ দিয়ে আমার কোনো কথা বেরোচ্ছে না। ওদিক থেকে দিয়ে এমন ভাবে শব্দ করলো যেন দুই চারটা জানোয়ার একসাথে একই সময় একই যন্ত্রণায় যেভাবে শব্দ করবে, ও মনে হলো এরকম শব্দ করলো। দৌড় দিয়ে গেলাম তার কাছে, আমার সামনে মানুষ এমন ভাবে পড়ে আছে যেন সবাই লাশ। আমি দৌড় দিয়ে গেলাম, দেখলাম যে সে তখন থরথর করে কাঁপছে। আমার আর কোনো অপশন ছিল না, আমি এখন একসেপ্ট করে নিলাম যে আমার মনে হয় ডিয়ের অবস্থা খারাপ, মানে ও মনে হয় বাঁচবে না। ওই সময় আমার অপোজিটে, মানে আমার অপোজিট একটা বেসিন ছিল, আমি ওইদিকে কেন জানি তাকালাম, মনে হলো ওইখানে কে জানি আছে, এবং আমি দেখলাম কে জানি দাঁড়ানো সেখানে, খুবই মাস্কুলার, মনে হচ্ছে তার কেশ আছে, কেশ মানে তার মাথার চুলটা নিচের দিকে নেমেছে, এবং সে তার হাত ধুচ্ছে, এবং হাতের ভেতরে রক্ত লেগে আছে। এবং সে যখন আমার দিকে ঘুরে তাকায়, আমি দেখতে পাই যে তার শরীরের মাসল অনেক বেশি, তার হাইট অনেক বড়, তার চেহারাটা বোঝা যায় না, কিন্তু তার চুল রয়েছে যেটা অনেক পেছনের দিকে অনেক নেমেছে, এবং তার হাতে রক্ত লেগে আছে। এই অন্ধকারে আমি বুঝতে পারছি তা অন্ধকার কেন বুঝছি জানেন, কারণ আলোগুলো না হুট 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 করে সব গায়েব হয়ে গেছে আগেই। এই জন্যই যখন আমি বের হয়ে আসি, আলো থাকলে তো আমার দেখার কথা ছিল লোক কোথায় ফ্লোরের মধ্যে যে পড়ে আছে, আমি আগে দেখতে পাইনি, কাছে যাওয়ার কারণে দেখতে পেয়েছিলাম, আলো খুবই কম তখন। তো যে হাত, মানে তার নিজের হাত, রক্ত মাখা হাত যখন পরিষ্কার হয়েছিল, ওই সময় তাকে দেখে আমি দাঁড়ালাম, তার যে মাসল, মানে সে আমার চারজনের সমান। আমি ঠিকভাবে বলতে পারলাম না, আমার মনে আছে আমি আয়াতটা পড়তে যাচ্ছিলাম, আল্লাহ শব্দটা ভালোভাবে বলতে পারিনি, মানে এত জোরে কাঁপছিল আমার গলা হাত পা সব। ওই সময় মনে হলো গেটের শব্দ হয়েছে। যখনই গেটের শব্দ হলো ওইদিকে তাকালাম, আমার এদিকে আমার সামনে কে ছিল সেদিকে আমার খেয়াল নাই, আমি দৌড় দিয়ে গেলাম গেটের কাছে। গেটের কাছে যে দেখি যে গেটের এই পাশে, মানে গেট পার করে আমি সাহেব দাঁড়ানো, আমার তো হাত পা থেকে মনে করুন মানে যে শক্তিটা চলে গিয়েছিল সেই শক্তিটা সাথে সাথে ফিরে আসছে ওনাকে দেখে। কিন্তু এরপরে মুহূর্তের মতো আতঙ্ক ধরে আমাকে, যতগুলো লোক মারা গেছে আমার, আমাকে এখন কি করবে মানুষ, বলবে যে আমি মেরে ফেলছি। তো আমি কথা বলতে পারছিলাম না দেখে, ওই যে মুখ দিয়ে মাম্বলিং হচ্ছিল দেখে, আমি সাহেব আমার কাঁধে হাত রাখলাম তার, এবং হাত রাখা মাত্রই আমার যে শরীরের যে আতঙ্কের যে অবস্থাটা ছিল, আমার শরীর যে কাঁপছে, আমার শরীরের ভিতরে যেটা শিহরণ বয়ে যাচ্ছে, এই শিহরণটা থেমে গেল এবং আমার মনে হলো যে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারলাম, এবং আমি বুক ভরে নিঃশ্বাস পর্যন্ত নেই। ওইভাবে নিঃশ্বাস নিতে দেখে আমি সে জিজ্ঞেস করলাম, আমি ঠিক আছি না? তো আমি তখনও ওই মামলিং করে যাচ্ছিলাম, এবং ওই মামলিং করতে করতে যখন পিছনের দিকে ঘুরে তাকাই, মানে তাকে দেখানোর জন্য দেখেন কিছুই নাই, কিচ্ছু নাই, মানে এখানে যে দলা পাকিয়ে বেশ কয়েকজন লোকজন পড়েছিল, ওইদিকে দিয়ে ওয়ালের সাথে প্রায় লেগেছিল, কিছু নেই, গোটা ঘর অন্ধকার, গোটা ফ্ল্যাট অন্ধকার। তো আমি ঘুরে ওনার দিকে তাকলাম, ঘুরে ওনার দিকে তাকানোর পরে উনি আমার দিকে এমন ভাবে তাকালেন যেন মানে আমার জন্য তো দয়া হচ্ছে। আমি সাহেব আমাকে বললেন যে তুমি কত তলায় আছো জানো? আমি বললাম তিন তলায়। উনি বললেন তুমি দুই তলায়, তুমি যেখানে ঢুকেছ, তোমাকে যেখানে ঢুকানো হয়েছে এটা ওরা দেখতে পেয়েছে। আমি বললাম ওরা বলতে কারা? উনি বললেন যে আমজাদের পরিবার যারা উপরে তলা থাকে, এখানে আইপি ক্যামেরা রয়েছে বাইরে, ওরা দেখেছে তুমি ঢুকেছ, ওরা এখনই নিচে নামবে। তাই আমি বললাম যে ওরা দেখেছে আমি ঢুকেছি, ওরা এখনই নিচে নামবে, মানে ওরা আগে দেখেনি। আমি সে আমাকে বললেন ওরা দেখেছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওরা টের পেয়েছে যে তুমি এইখানে। মূল কথা হচ্ছে যে তুমি এইখানে কেন, তোমাদের তিনতলা থাকার কথা। আমি ওনাকে বললাম যে আমি তো এখানে এসেছি যে ডিএ দরজার সামনে দাঁড়ানো ছিল, ডিএ দরজার সামনে দাঁড়ানো ছিল, মানে সেই আমাকে বলেছিল ভেতরে ঢুকতে। আর ওই কথাটা যে সময় বুঝতে পারলাম যে ডিএ দরজার সামনে দাঁড়ানো ছিল এবং সেই আমাকে বলেছিল ঢুকতে, আমি এবার বুঝতে পারলাম আমাকে নিচতলাতেই আটকে দিয়েছে, নিচতলাতে যাতে আমি মানে দোতলাতেই আটকে দিয়েছে যাতে আমি তিনতলা না যেতে পারি, এবং এখানে আমার ঘুরটির মতো ঘোরানো হলো। আমি এখানে ঢুকলাম, এখানে এতগুলো মানুষ ছিল, এরা সবাই ছিল ওরাই যারা হচ্ছে যে বাগ্গার লোকেরা। আমি টের পর্যন্ত পাইনি কিভাবে, এটা আমি বুঝতে পারলাম না। আমি 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 আমজাদকে বলার সাথে বাড়ি মানে বাড়ি যেতে না খাই সেভাবে সুন্দর করে বেঁধে দিয়েছি, এবং ওই সময় আমার মনে পড়ল কাজগুলো ফ্লুয়েন্টলি হচ্ছিল, মানে কাজগুলো খুব সরল রেখে হচ্ছিল। আমি বলছিলাম আমার হচ্ছিল, বলছিলাম আমার হচ্ছিল, মানে মানুষ যখন একটা কাজ আমি বললি তারা আমাকে 10 বার জিজ্ঞেস করে এটা এইভাবে কিনা, এটা এইভাবে কিনা, দেখুন তো হচ্ছে কিনা, দেখুন তো হচ্ছে কিনা। আমি যেভাবে বলছিলাম তারা ঠিক ওইভাবে করছিল, ওয়ার্ড্রপ সরিয়ে ফেলেছে, এটা সরিয়ে ফেলেছে, সেটা সরিয়ে ফেলেছে, কাট সরিয়ে। বাবা, এই সব কিছু আমাকে গোলচক্করে ঘোরানোর জন্য? এটা যে সময় রিয়েলাইজ করলাম, আমি সাহেবের দিকে তাকালাম, আমি সাহেব আমাকে বললেন আমি যাচ্ছি, ওরা নিচে নেমে এসছে। এবং এই কথা পরপরেই গেটের নবটা, নবের সাথে যে লক থাকে ওইটাকে যে ঘোরালো, খুললো, দরজাটা খুলল, এই অন্ধকার ফ্ল্যাটের ভেতরে এরা দরজা খুলেই আমাকে দেখলো যে আমি দাঁড়ানো এখানে। আমি বেরিয়ে আসলাম, একেবারে হেঁটে নিচে নেমে গেছি, কিসের তিনতলা, কিসের কি, আমি আগে বুঝি যে আমি জিন্দা আছি কিনা, এখন তো বিশ্বাস হয় না যে আমি সাহেব আছেন। নিচে নেমে গেছে ওই ওই সময় ডিএ আমার সাথে সাথে নিচে দিকে নামবে, আমি বললাম তো আমার থেকে দশ হাত দূরে থাকেন, আপনি আমার তুই আমার থেকে দশ হাত দূরে থাক, আমি কথাটা এটাই বলেছিলাম। তো আমি একেবারে তাড়াহুড়ো করে বের হয়ে মেইন রোডের কাছে আসি, মেইন রোডের কাছে আসার পরে নিঃশ্বাস নিলাম, আমি খুব ভালোভাবে জিকির করলাম, বুঝলাম যে না আমি জীবিত এবং আমি এখন কোনো মায়ের ভিতরে নাই, আমি ভালোভাবে ভালোভাবে আয়াতুল কুরসিটা বারবার পড়লাম শুধু রিয়েলাইজ করার জন্য যে আমি এখন কোনো মায়ের ভিতরে আছি কি নাই। আমি রিয়েলাইজ করলাম যে মায়ার ভিতরে আমি এখন আর নেই। যখন আমি এটা টের পেলাম যে আমি মায়ার ভিতরে নেই, আমি আবারও ওই বাড়িতে ব্যাক করলাম, কিন্তু কাজের জন্য না। আমি ওই বাড়িতে ব্যাক করলাম, আমি ডিএকে ফোন দিলাম, ডিএ নিচেই অপেক্ষা করছিল আমার জন্য, সে টের পায়নি যে আমি চলে এসেছি। তার সাথে আমার কথা হলো, আমি তার কাছে মাপ চেয়ে নিলাম, সে বুঝতে পেরেছে যে কারণ স্বাভাবিকভাবেই তারা জানে যে দুইতলা যেটা লক করা ছিল আমি সেটার ভিতরে ঢুকে গিয়েছি, মানে ওরা আমাকে ঢুকিয়ে দিয়েছে। তো ওই সেন্সে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কিভাবে সম্ভব, বা আপনারা দেখলেন কিভাবে যে আমি দুইতলায় ঢুকলাম। ডিএ আমাকে এই প্রশ্ন করেছিল যে তুমি কিভাবে দুইতলায় ঢুকে গেল সেইটা আমাকে বলো। আমি বললাম যে আমি খুবই ন্যাচুরালি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলাম, আমি দেখলাম আপনার দরজার সামনে দাঁড়ানো, তো আমার মনে হয় আমি তিনতলায় চলে এসেছি। উনি আমাকে বললেন তুমি যে দুইতলার ঘরে ঢুকছ এটা দেখতে পেয়েছিল, এখানে আইপি ক্যামেরা ছিল, এই ফ্লোর ছিল, ওই ফ্লোর ছিল, এটা হচ্ছে আমজাদের বোনের ফ্ল্যাট, আমজাদ উপরে থাকে এবং এটা হচ্ছে আমজাদের বোনের ফ্ল্যাট, ওরা সবাই উপরে, সবাই তোমার অপেক্ষায়, আমি নিজে তোমার অপেক্ষায়। একজন সে দেখতে পেয়েছিল আইপি ক্যামেরাতে যে তুমি এদিকে ঢুকছ, দরজা খোলা তুমি ভেতরের দিকে ঢুকছ এবং লাইটও জ্বালিয়েছ ওই দরজা বন্ধ করে রাখ পর্যন্ত। এখন লাইট তুমি জ্বালিয়েছ না অন্য কেউ জ্বালিয়েছে সেটা তো আমরা বুঝতে পারবো না, আমরা শুধু দেখেছি এই লক করা গেট, তুমি আসার আগে গেটটা খুলে গিয়েছে, তুমি থামলে, তুমি তোমার স্যান্ডেলটা খুললে, তারপর তুমি ঢুকে গেলে ভিতরে। এবং এটা আমরা দেখার পর নিচে নেমে এসেছি এবং এসে তোমাকে ডাক দিলাম। আমি বললাম যে আমি ভেতরে ছিলাম অনেকক্ষণ, আর আমার সাথে যে পরিমাণ ঢং করা হয়েছে ওই পরিমাণ ঢঙের পিছনে অনেক সময় গিয়েছে, তারপরে মাত্র দেখলেন কিভাবে। উনি আমাকে বললেন যে এটা আরো আগেই ওই আইপি ক্যামেরাতে ওই সময় সরাসরি কেউ দেখে নাই, ওই সময় সরাসরি কেউ দেখেই নাই যে আমি ঢুকেছি, মানে যেই সময় দেখেছে ততক্ষণে ওইটা হচ্ছে রেকর্ডিং, ওইটা হচ্ছে রেকর্ডিং, 8 মিনিট করে ক্লিপ রেকর্ড করছিল, 8 মিনিট করে, 8 মিনিট পরে পরেই আবার নতুন 8 মিনিটের ক্লিপ, ওই এমনি মানে ক্লিপগুলো একজন ডিলিট করতে গিয়ে দেখলো যে কাকে যেন দেখা যায় দুইতলা দরজার সামনে, মানে রেকর্ডেড ভিডিওতে থামলিল আর কি, তখন এটাতে ক্লিক করলো, দেখলো যে তুমি ওই সময় ঢুকছো জায়গাতে, এবং এটা যখন ঢুকছো তুমি ওই জায়গাতে, আবার এক্সাক্ট ওই সময়ে আমরা তোমার চিৎকারের শব্দ শুনতে পাই নিচতলা থেকে, এবং আরেক লোক যে অপোজিট থেকে যে তোমার কথা উত্তর দিচ্ছে সেটা পর্যন্ত আমরা শুনতে পাই, আমরা তখনই নিচের দিকে নেমে আসছি এবং গেট খুলে দেখি তুমি দরজার সামনে দাঁড়ানো। আমি বললাম আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় মায়া আর কি হতে পারে, মানে আমার লাইফে তখন পর্যন্ত সবচেয়ে বড় মায়া ছিল ওইটাই, কারণ হাইকমান্ড আসার পরে, সেকেন্ড টাইম বেজুজ আসার পরে, সে যে গোলচক করে ঘুরিয়েছিল আমার কবিটা, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মায়া। আমি একদম চুপচাপ ভাবছি কি করব, পালাবো না পালাবো না, কিন্তু আমার মনে আছে মা কুকুর কথা, আমার মনে আছে এ কয়দিন আগের রাতের কথা, ভুলিনি। এবং শুনলাম তো সে নাকি ক্যানিব, শুনেছি সে দেবতা, তো দেবতা একটু ক্ষমতা দেখাতেই পারে, এবার দেবতাকে একটু দেখাবো এই দুনিয়ার প্রতিনিধি যারা তাদের ক্ষমতা কতখানি, যদি তার সাথে তার স্রষ্টা তাকে যদি সাহায্য করে তাহলে কোন দেবতা কি আর কি। আমি ডিএগে সাইড কাটিয়ে উপরে উঠলাম, একেবারে দরজা খোলা, দরজার ভেতরে ঢুকলাম, লোকজনের সাথে কোনো কথাবার্তা বললাম না, ভুলে অন্য রুমে ঢুকে গিয়েছি, মনে করেছিলাম যে ওই রুমের ভেতরে আমজাদ আছে, কিন্তু না, পরে আরেক রুমে ঢুকলাম, ওইটাও ভুল রুম, পরে যেই রুমে যে আমজাদকে পেলাম সেই রুমে আমজাদ টেবিলের উপরে বসা, এবং সে টেবিলের উপরে বসা তার সামনে একটা খাতা রাখা, খাতা বলতে সাধারণ কাগজের খাতা, এবং সেটার মধ্যে সে কি জানি লিখছে। তা আমি দাঁড়িয়ে আছি, আমি চেয়েছিলাম একেবারে তার কাছে চলে যাবো, কিন্তু না, আমি যাইনি, আমি দাঁড়িয়ে আছি। তখন আমি মনে মনে তাকে বলছিলাম শব্দ কর, মানে তাকে মনে মনে বলছিলাম, মানে সেই কথাটা তার উদ্দেশ্যেই বলছিলাম, শব্দ কর। আমি দেখলাম সে মাথাটা সোজা করে তার কারালো, মানে নুইয়ে লিখছিল তো মাথাটা আবার সোজা করলো, সোজা করার পরে সে শব্দটা করলো, তারপরে সে ঘুরে তাকাল। তো যখন সে ঘুরে তাকাল আমার দিকে, আমিও তার দিকে তাকিয়ে আছি, মনে হলো সে আমাকে ভালো করে দেখে নিচ্ছে এখন, সে যেটা ভেবেছিল সেটা উল্টোটাই হয়ে গেছে এখন। আর আমি তার দিকে তাকিয়ে থেকে তাকে ইশারা দিয়ে বোঝালাম এই খেলাটা আমার হাতে, এই খেলাটা আমি খেলব এখন আমার হিসেবে। আমি ওই দরজা থেকে সরলাম, দরজা থেকে সরেই আমি সবাইকে ডাক দিয়ে রিকোয়েস্ট করলাম যে আমি এইখানে কাজ করব না, এইখানে কাজ করব না, কারণ হচ্ছে এই জায়গাটা এবং আপনাদের গ্রামের বাড়ির এই জায়গাটা এটা হচ্ছে ওর নিজের এরিয়া হয়ে গেছে, এই জায়গার ভিতরে ওর শক্তি এখন অনেক বেশি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনাদের পরিচিত কারো যদি কোনো জায়গায় নিয়ে এই মুহূর্তে তাকে রাখা যায় তাহলে সেই ব্যবস্থা তারা করে দিন, তাকে এইখানে বসে কোনোভাবে ঠিক করা সম্ভব না। এবং আমি যখন এই কথাটা বললাম তারা নিজেরা কথাবার্তা বললো, তাদের আবার কিছু কনসার্ন তারা জানালো, কিন্তু আমি অ্যাডামেন্ট, আমি বলে দিলাম যে না, আমি এখানে করবো না। ও তখনও ঠায় চেয়ারের মধ্যে বসে আছে, ওই যে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়েছিল না, ওইভাবেই ও ঠায় দাঁড়িয়ে আছে, যেন ওর খেলাটা আমি নষ্ট করে দিচ্ছি, কিন্তু ব্যাটা কিচ্ছু করতে পারছে না। তো তাদের সাথে কথাবার্তা বলার পরে একটা প্লেস ঠিক করা হলো, এবং প্লেসটা ঠিক করার পরে আমি তাদেরকে বললাম আজকে তো আর না, তারা ওকে নিয়ে যান, আমি আসব, যদি আজকে রাতে নিয়ে যান তাহলে আগামীকাল, আর আগামীকালকে নিয়ে গেলে পরশু নিয়ে যান। তো তারা ডিসাইড করলো যে একদিন পরে নিয়ে যাবে, মানে আজকেই যাবে না আগামীকালকে যাবে আর কি, আগামীকালকে রাত্রে তারা রওনা দিয়ে চলে যাবে, এবং পরের দিন রাত্রেবেলা যে তাহলে কাজ করা যেতে পারে। যখন এই এই কথাবার্তাগুলো ঠিক হলো আমি তার দিকে একবার ঘুরে তাকালাম, সে তখন আমার দিকে তাকিয়ে, এবং আমি আমার চোখটা চেপে তাকে দেখালাম, একটা ইশারা দিলাম যে চা পারিশ কর। ওই ঘর থেকে বের হলাম, মানে ওই ফ্ল্যাট থেকে আমি বের হলাম, বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গাড়িতে উঠলাম, আমি স্পষ্ট টের পাচ্ছিলাম যে কেউ আমার পেছনে পেছনে আসছে, আগেও এরকম বহুবার হয়েছে কেউ আমার পেছনে পেছনে আসছে। তো আমি নর্মালি আমি আমার বাসার রাস্তার দিকে হেঁটে যেতে লাগলাম, বাসার রাস্তার দিকে হেঁটে যে যাচ্ছি, আমার বাসার রাস্তা তো দুই রকমের রাস্তা ছিল আসার, যে রাস্তাটা দিয়ে খুব কমন ভাবে যাওয়া আসা ছিল ওই রাস্তাটা মেইন রোড থেকে প্রায় 200 মিটার ভেতরে বা 250 মিটার ভেতরে, আর এখন যে রাস্তা দিয়ে যাই সেটা মেইন রোড থেকে 100 মিটার ভেতরে, এখন 200 বা 250 বা 300 মিটারও হতে পারে, মানে রাস্তাটার সাইজ যেটা ছিল প্রথম রাস্তা। আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি এটা একেবারে শুনশান রাত, রাত 11টাতে একদম শুনশান, অলিগুলি টাইপের রাস্তা, দুটো পাশাপাশি রিক্সা যেতে পারবে অথবা একটা বড় গাড়ি যেতে পারবে। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটার এক পর্যায়ে আমার ডান দিকে গোরস্থান পড়ে, সেটা নতুন গোরস্থান, এলাকার জন্য তৈরি করা নতুন গোরস্থান, আমি সেটাকে পার হলাম। সামনে রাস্তাটার যে অবস্থা এখন আলো আধারিত, মনে হচ্ছে আমাদের সুরঙ্গের ভেতরে সামনে যে ল্যাম্পপোস্ট আছে একটা, ওইটার আলো এত দূরে যে চারপাশটা পুরো অন্ধকার, মনে হয় যে আমি সুরঙ্গের ভেতরে। এখন আমি হাঁটি, আমার পেছনে আমি হাঁটা শব্দ পাই, আমি হাঁটি পেছনে হাঁটা শব্দ পাই, থামি কোনো শব্দ নাই, আমি কিন্তু কোনো দোয়াদুদ পড়ছি না, কোনো কিছু করছি না, আমি হেঁটে যাচ্ছি তার সাথে সাথে। সে আমার সাথে হেঁটে আসছে, আমরা হেঁটে যাচ্ছি, মূল রাস্তা দিকে চলে আসলাম যেদিকে আলো রয়েছে। এই আলোগুলো পার হবার পরে পেছনের দিকে তাকালাম, ওই যে অন্ধকার, ওই অন্ধকারটার ভেতরে আমি স্পষ্ট টের পাচ্ছিলাম যে কেউ দাঁড়ানো, কিন্তু সে বাগ্গা না, ওই যে ছোট একজন ইতর অথবা বাগ্গার অন্য কোন লোক। ভাইয়েরা বা বোনেরা তো বোন তো নেই, ভাই তো দুটা শেষই। ভাই যদি ওটা ছোটরা নাও হয় তাহলে বাগ্গার কোন লোক, কারণ সে একজন সো কল দেবতা, দেবতা প্রচুর লোক থাকে। আমি তো শুধুমাত্র ভাই বন্ধুর উপরে হাত তুলতে পেরেছি, তার গোলামের উপরে তার হাত দিতে পাইনি। কিন্তু এটা বাগ্গা না, আমার পিছনে বাগ্গা আসেনি। আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে একটা অবস্থার ভেতর দিয়ে আমি গেলাম, এই অবস্থাটা আমি ডিজার্ভ করি কিনা সেইটা আমি চিন্তা করছিলাম। ভুলটা কোন জায়গা হলো, ভুলটা কি বোঝার চেষ্টা করিনি এই জন্য, নাকি মানে যখন এই ধরনের কথাবার্তা বলছি না, ঠিক নিজের সাথে নিজে যখন বলছি, ঠিক এই সময় মনে পড়লো আমি সাহেব কিন্তু একটা কথা বলেছিল নামাজের পর পর, যে তুমি এখন শুরু করতে চাচ্ছ, শুরু হতে নাও হতে পারে, বা তিন চার ঘন্টা পরেও শুরু হতে পারে। তখন আমার মাথার মধ্যে ঢুকলো, আরে উনি এই কথা কেন বললো আমাকে, উনি কি টের পেয়েছিল যেরকম কোনো কিছু হবে, মানে এত স্পেসিফিক উনি আমাকে কিভাবে বলল। বলে না যে এমন না, কিন্তু মাথার মধ্যে আবার এটাও আসলো, উনি যদি টের পেয়ে থাকে যে আমার জন্য ফাঁক সাজানো বা টাইমলি কোনো কিছু শুরু হবে না, তাহলে উনি আমাকে বলেন নাই কেন, বরং যদি তিনি আমাকে বলেছিল যে বার খুঁড়দা, তারপরে আমার তখন মনে করছিল না আমি সে কি বলেছিল, মানে আমি তো এখন মনে আছে, কিন্তু ঠিক যে সময় ভাবছিলাম বার খুঁড়দার উপরে আমি সে কি বলেছিল এটা মনে আসছিল না তখন। এবং ওই অবস্থাতেই আমি ডিসাইড করলাম আমি আমির সাহেবকে ডাকবো, এবং আমি আমির সাহেবকে ডাকলাম। আমির সাহেব আমার ডাকে সাড়া দিলেন, সাড়া দেওয়ার পরেই কিছু সময়ের ভেতরে তিনি আসলেন, উনি আমার সামনে তখন বসার, এবং আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি টের পেয়েছিলেন, উনি আমাকে উত্তর দিলেন কি টের পেয়েছিলাম। আমি ওনাকে বললাম এই যে আপনি যখন মসজিদে আমি ছিলাম ওই সময় আপনি আমাকে বলেছিলেন যে হয়তো সময়মতো শুরু নাও হতে পারে, আবার নাও হয়তো টাইমলি শেষ করতে পারো, মানে আপনি আমাকে কেন জানি বলেছিলেন যে মনে হয় হবে না। তখন আমি সে আমাকে বললেন তিনি ওই বাড়ির চারপাশে রেকি করছিলেন, এবং যখন তিনি রেকি করতে যান ওই রেকি করার পর্যায়ে তিনি টের পান যে আজকে এইখানে এরা তৈরি, আজকে এরা তৈরি ডিফেন্ড করার জন্য, মানে আজকে এরা নিজেদের সমস্ত শক্তি ব্যবহার করেছে, যাতে আজকে যদি মানে আমাদের কাজ ভেস্তে দেওয়া যায় তাহলে মানসিকভাবে হয়তো ভেঙে পড়ে আমরা এখান থেকে সরে যেতে পারি, কারণ এত প্রস্তুতি নেওয়ার পরে যদি সেই রাতে কাজ শেষ না করা যায় তাহলে তা অবশ্যই মানসিকভাবে একটা আঘাত দিবে। তিনি সেটা কিন্তু লক্ষ্য করছিলেন যখন চারপাশের বাড়িটাকে রেকি করছিলেন, এবং রেকি করার কারণে ওই সময় তো মনে হলো যে এরা আজকে কোনো মতেই কাজ শুরু হতে দিবে না, এবং সেই জন্য তিনি এখানে এসে বলেছিলেন। এর বাইরেও তিনি নিজেও বুঝতে পারছিলেন যে আমি আনফিট, আবার আমি কেন আনফিট, কারণ ওই দিন রাতের বেলা যা আমি সাক্ষী হই যে ব্যাপারের, ওই সাক্ষী হওয়ার যে মুহূর্তগুলো, ওই মুহূর্তগুলোর যে প্রভাব সেটা আমার উপর থেকে চলে গিয়েছিল, আবারও চলে গিয়েছিল সেন্সে, এই কারণে যে আমি একটু কনফিডেন্ট ছিলাম যে একে আমি ভর্তা বানিয়ে দেব, এবং এই ধরনের কনফিডেন্ট থাকাটা কিন্তু ভালো না, এটা সময়কে অনুকূল থেকে প্রতিকূল দিকে নিয়ে যেতে পারে, এবং উনি সেটা টের পাচ্ছিলেন যে আমি আবারও আনফিট, মানে আমি যদি ধরে ঝাঁকাই মারিও কেটেও ফেলি কাজ হবে না, এই জন্য তার মনে হচ্ছিল যে আজকে হয়তো একটা ডিফিট হতে পারে অথবা কাজ শুরু নাও হতে পারে, এই জন্য তিনি আমাকে বলেছিলেন যে তার মনে হচ্ছে না যে হয়তো হতে পারে আবার নাও হতে পারে। এবং তিনি প্রশংসা করলেন যে আমি ডিসাইড করেছি যে এরকম চাপের মধ্যে থাকার পরে আমি যে এখন তাকে এখান থেকে সরিয়ে দিলাম, মানে একেবারে আমার অবচেত নেই, কারণ আমি তো জানি না যে সে তৈরি ছিল আমাদের জন্য আজকে রাতের জন্য যে সেইখানে এত অ্যারেঞ্জমেন্ট করা ছিল, মানে এটার জন্য আমি যেমন তৈরি ছিলাম না, এবং না যেন আমি তাকে তার নিজের যে গ্রাউন্ড, যে জায়গার উপরে তার শক্তি সবচেয়ে বেশি সেই জায়গা থেকে এখন তাকে সরিয়ে দিয়েছি, তাও আনমনেই। এটাকে তিনি প্রশংসা করলেন, বললেন যে এটা তুমি খুব ভালো কাজ করেছ। তো আমি ওনাকে আবার তখন জিজ্ঞেস করলাম, এই মায়ার ব্যাপারটা কি আপনি টের পাননি? উনি আমাকে বললেন যে যখন আমি ওনাকে ডাক দিয়েছিলাম উনি টের পেয়েছিল যে আমি ভয় পেয়ে গেছি, এবং এই জন্য উনি খুব দ্রুত ছুটে আসার চেষ্টা করেছেন, এবং যতটুকু সময় তিনি ছুটে এসেছেন এই এতটুকু সময়ের ভেতরেই এই মায়াটা আমার উপরে কাজ করে ফেলে, উনি দূরে ছিলেন এই জন্য খুব দ্রুত আসতে পারেননি। তো আসার পর পরে তিনি দেখতে পান যে আমি ফ্ল্যাটের ভিতরে গোল চক্করের মতো এদিক ওদিক ঘুরছি, এবং ততক্ষণে তিনি বুঝতে পারেন যে আমার চোখের উপরে জাদু করা হয়ে গেছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার মাথার ভিতরে, মনে করুন যে আমার যে ঘিলুটা কাজ করছিল না সেই সময়, সেই ঘিলুর ভিতরে একটু পরিমাণ আক্কেল ঢুকিয়ে দেয় যে আসলে আমি আনফিট ছিলাম, আনফিট না থাকলে আমি কেন হিসেব কষলাম না, আমি কেন সাবধান ছিলাম না, আমি কেন ভালো করে পরীক্ষা না করে ঢুকে গেলাম। কারণ এর আগেও আমরা দেখেছি যে একটা মানুষ, মানে আমি জানি সে আমার ডান পাশে, মানুষও জানে যে সে গাড়ি চালিয়ে এসছে, কিন্তু সে আমাদের সাথে ছিলই না। তাহলে সে একই ব্যক্তির আমন্ত্রণে আমি ইমিডিয়েটলি কিভাবে ঢুকে গেলাম, না টের পেয়ে, না বুঝে, না ভালো করে চেক করে? আমি সাহেব, আমার আমি যে চিন্তা ভাবনাটা করছি সেটা আমি সাহেব কিন্তু ওই সময় টের পান, এবং টের পাওয়ার কারণে তিনি আমাকে বলেন কাজ যেটা করছে সেটা করতে থাকো, তুমি চালিয়ে যেতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা, যা হয় হবে। তিনি ওই রাতে চলে যান, এবং প্ল্যান যেটা ছিল যে আজকে রাতে তো নিয়ে যাবে, তাই না? মানে আজ যেই রাত, মানে এখন যেটা রাত আমরা কাটাচ্ছি, এই রাতের পরে দিন হবে, দিনের পরে যে রাত হবে সেই রাতে তারা চলে যাবে, এবং পরের দিন রাতে যাওয়া দরকার। রাত পার করে দিলাম। আমার মনে আছে তখন বিকালবেলা সন্ধ্যা নামে নামে এরকম একটা সময় তৈরি হচ্ছে বাইরে যাব। দিগন্তের তারা আমার যে রুম ছিল ওই রুমের বাইরে জানালার মধ্যে টোকা দিল। টোকা দেওয়ার পর পরে আমি আগে জিজ্ঞেস করলাম কে, তখন উত্তর আসেনি। আমি যখন একটু লাউডলি বললাম কে, তখন বললো আমি তোমার তারা। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি এই জন্য। তখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি ভেতরে না সে বাইরে কেন? সে বললো যে আমি ভেতরে যাব না, এখন বাইরে তোমার সাথে কথা আছে। আমি বাইরে বের হলাম। বাইরে বের হবার পর ততক্ষণে আজান দেওয়া শুরু হয়ে যাওয়াতে আমি তাকে বললাম যে একটু পরে আসি। আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পর পরেই রাস্তা দিয়ে হাঁটছি, সেও চলে এসছে, এবং সে সেই সময় আমাকে বলল যে তোমার জন্য একটা ভালো খবর আবার খারাপ খবর দুটোই। আমি ওকে বললাম ভালো খবর আর খারাপ খবরের ভিতরে তফাত আর কি? তখন দেবতা তারা বলল তফাত ১৯ আর ২০-এর, ভালো এবং খারাপ এটাই তফাত, ১৯ আর ২০। ব্যাপার হচ্ছে আমি একজনকে খবর দিয়ে এসেছি, আমি যাকে খবর দিয়ে এসেছি সে যে কোনো সময় আজ রাতে তোমার সামনে আসতে পারে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কাকে খবর দিয়ে এসছো, সে আমাকে বলল টুকুয়া। যখন সে আমাকে বলল টুকুয়া, তো আমি জিজ্ঞেস করলাম একে। দিগন্ত তারা যেটা বলল সে হচ্ছে সেই দেবতা যে দেবতার সাথে তার ঝগড়া হয়েছিল, যে দেবতার সাথে তার ঝামেলা লেগে আছে, যে মানে মানে যার সাথে সমস্যার কোনো সমাধান নেই। এই বছরের পর বছর, শতাব্দী ধরে শতাব্দী, হাজার বছর ধরে এরা সব ওল্ড, তো অনেক বেশি ওল্ড এই ঝামেলা। তো দাগুয়া আসবে, দুয়া না দাগুয়া হবে। তো দাগুয়া, দাগুয়াকে আমি খবর দিয়েছি, দাগুয়াকে আমি বলেছি যে তার শত্রু এখানে। এখন একটা কথা তো আছে প্রচলিত, শত্রু শত্রু তোমার বন্ধু, কিন্তু ১৯ আর ২০-এর তফাত এটাই, এরা এমন এদের কাউকে বিশ্বাসই করা যায় না। কিন্তু আমি একটা ব্যাপার তোমাকে আগে থেকে বলে রাখি, দাগুয়া কিন্তু তোমার কাছে আগে এসছে, তুমি টের পাওনি। আমি তখন জিজ্ঞেস করলাম কখন, সে বলল তুমি একটা গার্মেন্টস শ্রমিকের চেহারা দেখেছ না বারবার, ওই রকমের আকাশি কালারের কাপড় পরে সে। আমি বললাম হ্যাঁ, তুমি বলেছিলে, তুমি আমাকে বলেছিলে তুমি নিজে দেখেছিলে, তুমি এমন একটা জায়গায় বন্দি যা হচ্ছে লোহার মানে গারদ দিয়ে ঘেরা এবং একটা খারাপ জায়গা, সে জায়গাটা তুমি বন্দি ছিলে, সে তোমাকে সেই জায়গা থেকে বের করেছে, তুমি আমাকে বলেছিলে। আমি বললাম হ্যাঁ। এরপরে সে আমাকে বলছে, মানে দিগন্ত তারা বলছে, তারপরে সে যখন তোমাকে মুক্ত করে, তুমি একটা কমপ্লেক্স দেখেছো এবং যেই রাস্তা ধরে তুমি এগোচ্ছিলে নৌকা ভর্তি লাশও দেখেছো এবং চারপাশে লাশ ছড়িয়ে ছিটে দেখেছো, তাই না? আমি বললাম হ্যাঁ। দিগন্ত তারা আমাকে বলল, ওই জায়গায় যদি তুমি নৌকাতে উঠতে তাহলে তোমার ক্ষতি হয়ে যেত। কি ক্ষতি হতো? তোমার এখন তখন যে আনফিট কন্ডিশনটা ছিল সেই আনফিট কন্ডিশনটা এতটাই খারাপ হতো যে পরবর্তীতে তোমার দ্বারা এমন এক ভুল হতো যে ভুলের কিছু আমরা সবাই দিতাম, এমনকি তুমিও দিতে। তুমি সেই নৌকায় উঠোনি, সে তোমাকে নৌকায় উঠতে দেয়নি। সেই মেয়েকে দেখে তুমি ভয় পেয়েছ, সেই মেয়ে অন্য কেউ না, সেই দাগুয়া। এবং দাগুয়া বলতে পারো এর চেতে 10 গুণ বেশি খারাপ, কিন্তু সে তার শত্রু এবং শত্রুর শত্রু তোমার বন্ধু। সে বন্ধুত্বের হাত বাড়িয়ে তোমাকে সেই কলাপসিবল মানে সে বন্দি থাকা জায়গাটা থেকে তোমাকে বের করে নিয়ে এসেছিল। হতে পারে সেটা তোমার জন্য ফিজিক্যাল না, কিন্তু আমরা আসলে কি সেই জায়গায় অবস্থান করি? তোমার অবস্থান আর আমার অবস্থান কি ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভিতরেই? এখন এই জন্যই সে বারবার তোমাকে দেখাচ্ছে, বারবার দেখাচ্ছে। এর মধ্যে আবার যখন তোমার গিল্ট বারবার চোখের সামনে আসে, ওই গিল্ট বারবার চোখের সামনে আসার কারণে এই ভাগ্যার যে বোন ছিল মাকুকু, সে তোমার ভেতরে ওই মেয়েটার বাবার চরিত্রটাকে আবার ফুটিয়ে তুলল, যাকে তুমি সে কবে সেই ঘটনা সেই জিনিস তোমার আবার পেছনে নিল। মাকুকুর কাজ এটা, ওরা তোমার এই ব্রোকেন সময়টার সময় তোমাকে আরো একটু ভালো করে ভাঙতে চেয়েছে, এবং এইভাবে তারা ভাঙতে যেয়ে তারা সাকসেসফুলি তোমাকে প্রায় আনফিট করেই ফেলেছিল, যতটুকু আনফিট ছিল তার চেয়ে বেশি। কিন্তু এরপরে যা হয়েছে সেটা মিরাকল ছাড়া আর অন্য কোনো কিছু না। তুমি এমন ভাবে সাহায্য পেয়েছ যেভাবে সাহায্য অনেকেই পায়, কিন্তু তুমিও পেয়েছ সেভাবে সাহায্য, এবং যার বদলতে আজকে মাকুকু নেই, আজকে ওরা নেই, এখন শুধুমাত্র ভাগ্যা এবং তার ছোট ভাই বাকি। অবশ্য ভাগ্যা এখন তার চারপাশে তার যত পাল্টনের যত লোক রয়েছে সমস্ত লোক ছড়িয়ে ছিটে রেখেছে, এই জন্য মায়াটা ওইভাবে কাজ করেছে তোমার উপরে, তুমি বুঝতে পারোনি। কারণ ওরা কিন্তু জানে এখন তোমার যে ব্রোকেন পয়েন্ট তোমার ভিতরে আবারও অবিশ্বাস জন্মে গেছে, মানে সেই দিনের ব্যাপারটা তোমার কাছে এখনো মনে হয় যে ওটা তোমার দ্বারা হয়নি। আমি বললাম কোন ব্যাপারটা আমার দ্বারা হয়নি? দিগন্ত তারা তখন আমাকে মনে করিয়ে দেয় আমি দিগন্ত তারাকে একটা কথা বলেছিলাম। কথাটা হচ্ছে কি, যেটা আমি এই ঘটনাতে একবারও বলিনি, তা হচ্ছে ওই যে মাকুকুর ঘটনার পরে, ওই দিন রাতের ঘটনার পরে আমি ব্যাপারটাকে এইভাবে বিশ্বাস করতাম যে যা করেছেন আল্লাহ করেছেন এবং যা করেছেন তিনি করেছেন। কিন্তু আমার বিশ্বাসের মধ্যে একটা ফাঁক ছিল বা একটা ফোকর ছিল, ফোকরটা ছিল এটা যে আমি চাইনি। ব্যাপারটা কি এরকম যে তিনি আমাকে সাহায্য করেছেন, আমি তাকে ডেকেছি, তিনি আমাকে সাহায্য করেছেন, কিন্তু মানে তাকে ডাকার কারণে তিনি আমাকে সাহায্য করেছেন, ব্যাপারটা কি এরকম? মানে আমি যে উইলিংলি তাকে ডাক দিয়েছি, আমি আমার ভেতরে যেটা অবিশ্বাস জন্মালো হুট করে, মানে এটা আমার ভেতরে শয়তানের কাজ যে আমি যে সাহায্য প্রার্থনা করেছিলাম সেই সাহায্য প্রার্থনাটাকে এখন আমি এমন ভাবে ভাবতে শুরু করেছি যে আমি ডাক দিয়েছি আমাকে এই জন্য সাহায্য করেছে। তফাৎটা হচ্ছে এইটা যে আমার ইগারনেসটাকে আমি হুট করে ভুলে গিয়েছি, মানে আমি যে মানে মানে এত বিপদের যে অবস্থা সেই অবস্থা যে রবকে যে ডাকার যে মানে মানে যত তাড়না ছিল ওই তাড়নার কথাটাকে জাস্ট ডেনাই করছিলাম নিজে নিজে, যে আমি ডাক দিয়েছি তিনি সাহায্য করেছেন, আমি ডাক দিয়েছি তিনি সাহায্য করেছেন, এবং তিনি সবকিছু করেছেন আমি কিছু করিনি। মানে তফাৎটা হচ্ছে এইটা, মানে আমি ডাক দেওয়াতে আল্লাহ সবকিছু করে দিয়েছেন, তিনি মালিক, তিনি তার পক্ষে সবকিছু সম্ভব। এই ভুল ধারণাটা আমার ভিতরে যে কাজ করছিল সেইটাই এখন আমার এই দুর্বলতার মূল অংশ, এখন এই জন্যই আমার ভেতরে কোনো কনফিডেন্স নাই, এই জন্যই আমি তাকে বাধার চিন্তা ভাবনা করছিলাম, আগে থেকে প্ল্যান করছি যে তাকে বাঁধবো, তারপরে তার মাথা যাতে ওয়ালে টোকা না মারতে পারে, এবং তাকে কিভাবে এক্সারসাইজ করার চিন্তা ভাবনা করছিলাম। ওই যে কাসেম সাহেবের, ওই যে মেয়েটার বাবা, কাসেম সাহেবের ঘটনায় যে মেয়েটার বাবা, এই মেয়েটার বাবাকে আটকাবার, তাকে আটকিয়ে যে এক্সারসাইজম করার চিন্তা ভাবনা যেভাবে করেছিলাম, ঠিক ওইভাবে প্ল্যান সাজাচ্ছিলাম বসে বসে। অথচ আমি জানিও না, প্ল্যান ঘুরতে সময় লাগে না, তার মানে আমি আনফিট, তার মানে আমি জানতাম না, তার মানে আমি বুঝতে পারি নাই, অথবা আমার শয়তানি আমাকে গুলিয়ে খেয়ে দিয়েছে এমন এক ট্যাবলেট যে তোর মালিক তোর ডাকে সাড়া দিয়েছে, মানে এইটুকুই সম্পর্ক তোর, তুই মরলে তো মালিকের কোনো কিছু যায় আসে না, মানে নাউজুবিল্লা, এরকম একটা থট প্রসেস আমার ভেতরে কাজ করছিল ভেতরে ভেতরে, হয়তো বোঝাতে পারিনি, কিন্তু এই কথাটা আমি যখন দিগন্ত তারাকে বলেছিলাম সে বুঝতে পেরেছিল, এবং এই জন্য সে আমাকে এখন বললো এই কথাটা যে টোটাল সিনারিওতে আমি আসলেই আনফিট ছিলাম, এখনো আছি, বিশেষ টর্বল হয়ে গেছে আবারও। তখন দিগন্ত তারা আমাকে এটাও বলে দিল, আজ রাতে যে কোনো সময় সে তোমার চোখের সামনে আসতে পারে, আপাতত ভয় নেই, সবাই চাইবে তোমার কাছাকাছি থাকতে, সেও চাইবে তোমার কাছাকাছি থাকতে, কিন্তু আগের কাজ আগে পরের কাজ পরে, আগে এই শত্রুকে দিয়ে যদি কোনো কিছু দমন করা যায় তাহলে সেটা দমন করিয়ে নাও, তারপরে যদি এই শত্রু কোনো কিছু করার চিন্তা ভাবনা করে এই শত্রুর কোমর ভাঙতে সময় লাগবে না, কারণ এই শত্রু তোমার ব্যাপারে এখনো অজ্ঞ। তোমাকে মানে দেখুন তারা আমাকে বলছে যে তোমাকে এই মুহূর্তে তোমার বিশ্বাসকে ফিরিয়ে আনতে হবে যে তুমি তুমি যখন সাহায্য চেয়েছ সেটা তুমি জেনুইনলি চেয়েছ সাহায্য, মানে তুমি ক্যাজুয়ালি সাহায্যটা চাওনি। তো দেখুন তো তারা এই কথাটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, বা আমি আবারও যদি বলি, আমার ভিতরে একটা ডাউট ঢুকে গিয়েছিল ওই দিনের পরে যে আমি সবকিছুই আল্লাহ করেছেন, মানে একটা ডাউট ছিল, সেটা হচ্ছে হয়তো আমি মরে যেতে পারতাম, হয়তো আমি ডাক দিয়েছি এতবার, ওই তার স্ত্রী যখন ওইখানে আটকা, তার স্ত্রী আমার উপরে যখন হামলা করে, ওই সময়গুলো তো কেন আমার ভেতরে মানে আমি মনে আসছিল না, কেন এই সমস্ত জিনিস চিন্তা করছিলাম যে কেন এক্স্যাক্ট ওই মোমেন্টে আমি আসমানের দরজা দেখলাম, তারপরে আমি ওকে টেনে নিয়ে গেলাম, আমি যে ডাকলাম আমার রব আমাকে ওই সময় পর্যন্ত কেন আমাকে টেনে নিয়ে গেল, মানে এইরকম একটা ভুল ধারণা আমার ভেতরে ছিল ওই সময়, যেটা হচ্ছে আমাকে আনফিট করে দিয়েছে, মানে যেটা অনেক সময় শয়তানের কাজ, শয়তান এই কাজগুলো করে, যখনই বান্দা আল্লাহর তরফ থেকে সাহায্য পায় শয়তান এই কাজ করে বোঝানোর জন্য যে তোমার সাথে কোনো মিরাক্কেলই হয়নি, মানে এই গান্দা কাজটা সে করবেই, এই গান্দা কাজটা সে তখন আমার সাথে করতে শুরু করছে, মানে তার যে ক্ষমতা রয়েছে সেটা দিয়ে শয়তানের কাজ, শয়তান আপনাকে আমাকে রবের পথ থেকে দূরে সরাবেই, সন্দেহ ঢোকাবেই ভালো কাজ করার পরও। এখন রাতের বেলা দেখুন তো তারা যেহেতু মাথা মধ্যে ঢুকে দিয়েছে যে সে তোমার সাথে দেখা করবে, এখন আমি অস্থির হয়ে উঠেছি, আমি লক্ষ্য করছিলাম যে আমার এই অস্থির হয়ে উঠাটা ওই কথার ইঙ্গিত দিচ্ছে যে আমি আনফিট, আমি আবারও আনফিট, আমার আমার সবকিছু মনে পড়লেও আমি আনফিট, এই আমি এই জন্যই আনফিট, আমি কেন অস্থির হয়ে যাব তার সাথে দেখা করার জন্য বা তার সাথে কথা বলার জন্য, দাগুয়ার সাথে প্রশ্নই আসে না, আমার তো তার সাথে কথা বলার মানে এত আগ্রহ জন্মানোর দরকারই নেই, বরং এই মুহূর্তে আমার এটা চিন্তা করা উচিত যে আমি কিভাবে সাহায্য প্রার্থনা করলে আমার সাহায্য আসবে। এই প্রসেসটাই আমার মাথার মধ্যে ওই সময় আবার ঠুকলো, আমি পাগল হয়ে গেলাম কেন দাগুয়ার সাথে দেখা করার জন্য, ব্যাস সব কিছু ছেড়ে সব কিছু ঝাড়ামোছা করে উজু করলাম, ঘর থেকে বের হলাম, একটা জায়গা চিনি, দৌড়ে গেলাম সেখানে, কোনো জায়নামাজ নেই, কোনো কিছু নেই, দুই রাকাত নামাজ নিয়ত ছিল, আমি হাত বাঁধলাম, বাকিরা মনে উঠি, আমি হাত বাঁধার পরে আমি কি করেছি আমার নিজেরও মনে নাই, মানে আল্লাহ আকবর বলার পরে হাত বাঁধলাম, তারপরে কি আমি সানা পরেছিলাম কিন্তু তাও আমার মনে নেই, কিন্তু আমি কান্না করেছি অনেক, কান্না করেছি এই কারণে যে হ্যাঁ আমাকে আপনি যে সাহায্য করেছেন ওই সাহায্যের উপরে আমার কেন সন্দেহ আসবে? আমি তো প্রশ্নই আসে না আপনার এই সাহায্যের উপরে সন্দেহ করার। আপনি না দেখালে সেই বৃষ্টির রাতে আমি কিভাবে দেখতাম, কিভাবে হতো সবকিছু? আমি আমার মনে আছে আমি কান্না করছি আর শুধু একটা কথা বাবা বলছিলাম যে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমার মনে আছে আমার বুক মুচড়ে কান্না আসছিল শুধুমাত্র, কারণ শয়তানের ধোকায় পড়ে আমি এমন একটা ব্যাপার ভুলে গিয়েছিলাম, মানে আমি জাস্ট ওই দিন রাতে যে আমি আসমানের দরজা দেখেছিলাম মানে আমার ওই মোমেন্ট পুরোপুরি মনেও নাই। এটা কিভাবে হয়, মানে আমার মাথা থেকে ওই মোমেন্ট পুরোপুরি গায়েব করে দিয়েছে কে জানি। ভাষা ভাষা মনে পড়ছিল, শুধুমাত্র ভাষা ভাষা আর কিচ্ছু না। ওই সময় এক ফোঁটা বৃষ্টি পড়লো, দুই ফোঁটা পানি পড়লো, তিন ফোঁটা পানি পড়লো, পানি পড়তে শুরু করলো এবং আসলে বৃষ্টি শুরু হয়ে যায় তখন। এবং যখন আমি বারবার আমি ওই যে আমার হাত মুট করা, আমি খেল আছে, আমি তো দুয়ার মতো করে ধরতে পারি নাই, হাত মুট করে আমি আমার কপাল ধরে বারবারই কথা বলছিলাম, তো বৃষ্টিতে পুরোপুরি ভেজে গিয়েছে এবং আচমকা আচমকা এরকম মনে হলো পুরো শরীর থেকে কি একটা অদ্ভুত ভার নেমে গেছে আমার, যে ভার থাকার কথা ছিল না আমার উপরে, কিন্তু মানে ভালো লাগছে, মানে বুকটা হালকা হয়ে গেছে, মানে পাথরটা নেমে গেছে, যে পাথরটা আমার বুকের উপরে চাপ দিয়ে রেখেছিল তখন ওই পাথরটা নেমে গেছে। বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও ভালো লাগছে, মনে হচ্ছে চারপাশে চারপাশে বৃষ্টি একটা শব্দ করছে, শব্দটা মনে হচ্ছে কেন জানি মানে হয়তো পাগলের প্রলাপ মনে হবে, কিন্তু আমার কেন জানি মনে ছিল যে মানে বৃষ্টিও মনে হয় জিকির করছে, মানে আমার কাছে মনে হচ্ছিল আমার কান এত শার্প ওই সময়, এমনিতে আমি বয়রা কিন্তু আমার কান তখন এত শার্প, আমার মনে হচ্ছিল যে এত জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি জিকির করছে, মানে আমি এতদেরকে বলে বোঝাতে পারবো না, মানে বৃষ্টি জিকির করছে। আমার মনে হচ্ছে পানি মাটিতে পড়ছে, সেই মাটি মানে সে জমিনে পড়ছে, সে জমিনে ওই সময় মনে হচ্ছিল যে জিকির করছে। এবং বৃষ্টির শব্দ যখন খোলা মাঝে বৃষ্টির শব্দ কিরকম হয় এটা আমরা তো কম বেশি জানি, জানি আমার পুরো অন্তরটা সাফ। আমি উঠে দাঁড়ালাম, একদম ফ্রেশ, কোনো কিচ্ছু নাই, ব্যাস কৃতজ্ঞ আমি। আমি ধীরে 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 হেঁটে আসলাম, মেইন রোডে উঠলাম, হাঁটা দিয়ে দিয়েছি মানে বাসার দিকে না, উল্টা আরো এমন এক রাস্তা দিকে করছিলাম যে রাস্তাটা মনে করুন নাম বলে চিনে যাবেন, কিন্তু সেই রাস্তা দিয়ে মানে যাতায়াত থাকে আমার, তাই আমি ওই রাস্তার দিকে যাচ্ছিলাম। ওই রাস্তার দিক দিয়ে আমার নিয়োগ ছিল আমি ডান দিকে চলে যাব, একেবারে নদীর দিকে, মানে যত দূর যাওয়া যায়। রাত তো আর এই বৃষ্টির মধ্যে পুলিশও চেক করবে না বা রাস্তাঘাটে মানুষও থাকবে না, এই সমস্ত জিনিসই ভাবছিলাম, কারণ রাস্তার মধ্যে রাস্তায় পুলিশ আমাকে ধরতো, প্রচুর ধরত। তো হেঁটে যাচ্ছি এবং একটা জায়গায় এসে পৌঁছালাম, যে জায়গাটা চারপাশ কয়েকটা সমিল ছিল, সমিল এবং একটু মানে দুই পাশে সমিল, আবার এক পাশে মনে হচ্ছিল আমার এখন মনে নাই, অস্পষ্টভাবে মনে হচ্ছে যে সমিলের অপোজিটে সম্ভবত সিমেন্টের একটা ওয়্যার হাউস বা কোনো কিছু ছিল। ওই জায়গাটা আসলাম, জায়গাটা তখন ওই সময় গাছপালা দিয়ে ঘেরা ছিল, এখন গাছপালা নেই। আমার ব্যাক অফ দ্য মাইন্ডে তো ছিলই যে কেউ না কেউ আসবে, এবং ওই চেহারাটা বারবার ভাবার চেষ্টা করছিলাম যে চেহারাটাকে আমি দেখেছিলাম যে যে আমাকে মুক্ত করেছিল, মানে ঘরের ভিতরে আর কি যে আমাকে মুক্ত করেছিল। তো এই রাস্তাতে এখন বৃষ্টি হচ্ছে না, উপরে গাছপালা কারণে বৃষ্টির প্রকোপটা এইদিকে একটু কম, এবং আমি দেখলাম কে জানি দাঁড়ানো, আমি তাকে পাশ কেটে চলে গিয়েছি কিন্তু ডান দিকে ভালো মতো ঘুরে তাকে দেখার কোন লক্ষ্য মনে করিনি, কিন্তু হাত সাথে সাথে শক্ত করে ফেলেছে। হাত সাথে সাথে শক্ত করার কারণ হচ্ছে কি, অনেক সময় কিছু লোকজন তো আসে, মানে কিছু বুঝে ওঠার আগে তাদেরকে যদি একটা পাঁচ মারা যায় তাহলে বাকিটা রাস্তা দৌড় দিয়ে পার করা সম্ভব, এই জন্য হাত একদম প্রথমে ভাঁজ করলাম, মানে পুরোপুরি খুলে দিলাম, তারপর আঙ্গুলগুলো ভাঁজ করে নামালাম নিচের থেকে, ব্যাস আমার পাঁচ রেডি, মানে শক্তি দেওয়া লাগবে না, অটোমেটিকই পাঁচ হেভি টাইট। আমি হেঁটে যাচ্ছি, আরো গেলাম, এবার ওই জায়গাটা গাছে যে বাম দিকে কিছুটা নিচু জমি রয়েছে, এখন ওটা পুকুর, এখন ওটা পুকুর। তো ওই জায়গাটার দিকে আসলাম যখন, রাস্তার অপোজিট পাশে, পুকুরের অপোজিট পাশে একটা বড় গাছ ছিল, এখন নেই, মানে কোনো গাছ নেই এখন আর বড় বড়। তো ওই গাছের নিচে ঠিকই ব্যাগ হাতে ওই ওই একই রকমের কাপড় পরা মেয়ে দাঁড়ানো, ওই একই রকম কাপড় পরা মেয়ে দাঁড়ানো। এবং আমি তাকে দেখে যখন থমকে দাঁড়াই, আমি অন্ধকারে অবস্থা পাচ্ছি যে সে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ কেমন যেন জ্বলজ্বল করছে, প্রাণীর চোখের মতো। তো তার মুখে যে হাসি, একটা মুচকি হাসি, ওই যে বললাম না মানে তরুণী মেয়েরা এক ধরনের হাসি দেয়, ওইরকম একটা হাসি, ওই ওইরকম একটা হাসি দিয়ে নিজের হাসিটা মুখ দিয়ে মানে হাত দিয়ে ঢাকার চেষ্টা করলো, তারপরে হেঁটে যেতে লাগলো। এবং সে যখন হেঁটে যেতে লাগলো, আমি তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম, আস্তে 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 আস্তে, ডিস্টেন্স বজায় রেখে। এসে এমন একটা জায়গায় এলো যে জায়গাটাতে সে যে পাশে রয়েছে, তার ডান দিকে একটা বড় 5-6 ফিট লম্বা একটা গেট রয়েছে। সেই গেট দিয়ে ভেতরে ঢুকে গেছে, গেট দিয়ে সে ভেতরে ঢুকে গেছে। এবং আমি হেঁটে এলাম, মনে করুন 25 কদম দূরত্ব ছিল তার এবং আমার, আমি হেঁটে এলাম, আমি রাস্তার এই পাশেই তখনও, এবং আমি তাকিয়ে আছি গেটের দিকে। তো এই গেটটা স্লাইড করা গেট, এবং এই স্লাইড গেটটা একবারে পুরোপুরি স্লাইড হয়ে পেছনে দিয়ে গেল, তারপরে অতি দ্রুত স্লাইড হয়ে ধাম করে এসে বাড়ি মারল, মানে আবার বন্ধ হলো, এবং আবার আস্তে আস্তে স্লাইড করে পেছনে যেয়ে গেল, এবং আবারও একবার ধাম করে এসে বন্ধ হয়ে গেল। এরপরে যখন দ্বিতীয় ফোর্সে যখন বাড়িটা খেলো, বাড়িটা খাওয়ার পরে থামেনি প্রথমবারের মতো, এবার মনে হলো যেন গেটটাকে যে একেবারে খুব জোরে ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়া হলো না, বাকিটা ওই গেটটা ওই ধাক্কার পরে যতটুকু শক্তি গেটের ভেতরে তখনও ছিল, ওইটাকে কি জানি বলে ইনার্শিয়া, না জানি কি জানি, তো ওই শক্তিটুকুর বদলতে সে আর একটু পিছিয়ে আসবে স্বাভাবিকভাবে একটা বাড়ি খাওয়ার পরে। তো অল্প একটু জায়গায় সে পিছিয়ে আসে, একটা বড় সড়ো দরজা বসালে যতটুকু জায়গা আসবে ঠিক অতটুকু পরিমাণ জায়গা এখন খোলা ওই প্লট বা ওই জায়গায় ঢোকার জন্য। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এবং অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিচ্ছু দেখি না, বৃষ্টি হচ্ছে, মানে অনেকক্ষণ বলতে 2-3 মিনিট। আচমকা কেন জানি মনে হলো যেন ওই বাড়ির ভেতরে ওই অন্ধকার যে জায়গাটা ওইখানে মেয়েটা দাঁড়ানো। এবং এবার রাস্তাটা আমি পার হই, রাস্তাটা পার হয়ে আমি একেবারে ওই গেট পর্যন্ত যাই, এবং মানে গেটের সামনেই দাঁড়িয়ে থাকলাম, ভেতরে ঢোকার কোনো ইচ্ছা পোষণ করলাম না। যদি আমি ভেতরে আটকাই ওই সেন্সর গেটের অপোজিটে অন্ধকারের ভেতরে মেয়েটা তখনও দাঁড়ানো, এবং সে বসে পড়লো। বসে পড়ে মার্বেল আছে না মার্বেল, একটা মার্বেল ছুড়ে মারলো, মার্বেলটা গড়িয়ে গড়িয়ে গেল সামনের দিকে। এরপরে আবার একটা মার্বেল মারলো, মানে সে কয়েকটা মার্বেল এভাবে মারলো। মারার পরে আমি দেখছি আমরা আমাদের এখানে লোকজন যেভাবে আঙ্গুলের সাথে ওই ওইভাবে মার্বেল দিয়ে খেলে না, সেভাবে মার্বেলের সাথে খেলতে শুরু করলো, মানে খেলতে শুরু করলো। এবং বৃষ্টিতে তার ভেজার কথা, সে ভেজেনি, মানে হিমন্ত আমার চোখের সামনে যে সে মানুষের রূপ নিলেও সে তখনও সে জিনি। তো ভেতরে আসতে বলছিল, ঠিক ওই কর্কশ টাইপের গলা, তা তরুণী মেয়ে কর্কশ টাইপের গলা, কোনো মোহময় গলা নয়, কোনো মোহময় গলা নয়, মানে ভেতরের দিকে আমাদের আমাকে ডাকলো, কাছের দিকে আসতে বলল। তখন আমি ওই গেটের বাইরে দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করলাম, নাম কি? তাগুয়া। তো সে আমাদের তাকালো, এবং তাকানোর পর সেটা ওইভাবেই সে ওই ফাটা গলাতে সে আমাকে বলল, তো তাহলে আমার নাম বলে দিয়েছে। হ্যাঁ নাম আমি জানি, তো দাগোয়া। কারণটা কি? ওই ঘরের ভেতরে আমাকে বের করা, তারপরে আমার কেন জানি মনে হচ্ছে ওই মায়ার খেলার ভেতরও তুমি ছিলে, কারণ এক মহিলা তার অদ্ভুত ভাবে কান্না, সে কান্নাটা যখন শুরু হয় তখন তার এক লোককে আমি ধরে রেখেছিলাম, আমার মনে আছে যে তুমি তার পেটের মধ্যে 5 মেরেছিল, মনে আছে আমার। সে প্রতিউত্তরে বলল, ওটা স্রেফ মায়া, ওর সাথে আমার কোনো যোগসূত্র নেই, এই কারণে যোগসূত্র নেই যে ওইটা আমি যদি তৈরি করতাম তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আমি ওটা তৈরি করিনি, যে তৈরি করেছে সে জানত তোমার সাথে আমার দেখা হবে, এই জন্য যে আগে থেকেই আমার প্রতি তোমার সন্দেহ যাতে দাঁড়িয়ে যায় সে ব্যবস্থাই করেছে। তুমি যা দেখেছিলে সেটা তো সম্পূর্ণ মায়া। আমি দাগোয়া আমন্ত্রণ জানাই আমার মেহমানখানায়। আমি বললাম যে কবে থেকে বাংলা ভাষা জেনে গেলে আর কবে থেকে যে মোগলদের মতো আচরণ শুরু করে। তো সে আমাকে পাল্টা উত্তর দিল, কেন নয়, কালচার যে কোনো জায়গায় যে শেখা যেতে পারে, যদি সেখানে ট্রাইব তৈরি করা যায় তাহলে সেই জায়গায় তো কালচারও তো শিখতে সময় লাগবে না, এবং যত বড়ই ট্রাইব আমি তৈরি করি না কেন, বা যত বড় ট্রাইব বাগ্যা তৈরি করুক না কেন, কালচার তো এটাই, আমাদের এখানকার কালচার এখানকার কালচারের সাথে কখনই মিলবে না। তো এখন যদি আমি তোমাদের তোমাকে সেই কালচারের হিসেবে ডাক দিই সেটা তোমার মনোবোধ হবে না। তো আমি ভাবলাম যে দূর দূরান্তে সবচেয়ে ভালো কালচার কোনটা দেখা যায়। তো আমি পেছনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি 300-400 বছর আগের আফগান শাসন আমল। ওইটাই আমার মনে হয় যে সেই সময় তোমার ওই ধরনের আচার বা ওই ধরনের আচরণ দিয়ে হয়তো তোমার সাথে যদি কথা বলা যেতে পারে। তাই সেটাই আগে শিখে আসলাম, সেটাই শিখে আসলাম, পুরো একদিন লাগিয়েছি সেটা শেখার জন্য, সেটা শিখে এসে এখন আমি তোমাকে ডাকলাম। আর প্রতি উত্তর তুমি আমাকে বলছো আমি এত কিছু শিখলাম কিভাবে, কিভাবে তুমি আমাকে আন্ডারএস্টিমেট করলে। আমি বললাম যে বাপ্পা, সব ভাষা শেখা হয়ে গেছে নাকি, এই আন্ডারএস্টিমেটের মানে কি জানো। সে বললাম আমি অবশ্যই জানি, জানি দেখে তোমাকে বললাম। তোমার কি মনে হয় ট্রাইবের লোকেরা ইংরেজি বোঝে না? তোমরা যে ইংরেজি বলো সেটা সেই ট্রাইবের লোকেরাও বোঝে, কিন্তু ট্রাইবের লোকেরা যে ইংরেজি বলে সেই ইংরেজি রাগা মাথা তোমরা কখনই বুঝতে পারবে না। কিন্তু বাদ দাও সেই কথা, কথা হচ্ছে বাগ্গা কিন্তু তোমার জন্য তৈরি। তখন আমি তাকে বললাম বাগ্গা আমার জন্য তৈরি সেটা আমি জানি, এখন তোমার পারপাস কি? সে তখন বলল আমার পারপাস আমার শত্রুকে নিবারণ করা। তুমি জানো আমার শত্রু কত বছর ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, তুমি জানো না, জানো না, জানো না, সেটা তুমি জানবে কিভাবে? কত হাজার বছর ধরে এরা সব সময় আমাদের পুজো করে যাচ্ছে, এরা বংশের পর বংশ, বংশের পর বংশ, হঠাৎ আবির্ভাব ঘটে এই এলিয়েনের। সে যে মুহূর্তে বলে এলিয়েন, আমি বললাম এলিয়েন মানে কি, ও কি পৃথিবীর বাইরে থেকে আসছে নাকি এখানে? তার প্রতি উত্তরে সে এলিয়েন বোঝালো বাহিরের লোক হিসেবে, মানে বিদেশি হিসেবে। সে বলতে লাগলো এই এলিয়েন এখানে এলো, সে আরো বেশি প্রসপেরিটি দেওয়ার কথা বলল, এবং বিনিময়ে সে এমন এক রিচুয়াল প্রদর্শন করলো যে রিচুয়াল প্রদর্শন করার পরে শুধুমাত্র সেই রিচুয়াল দেখেই যারা সারা জীবন আমাদের পুজো অর্চনা করে গেছে, যারা সারা জীবন আমাদেরকে ডেকেছে, দেবতা ভেবেছে, সব কিছু করেছে, আর আমরা যাদেরকে নিজের গোলাম মনে করেছিলাম তারাই হঠাৎ করে আরেকটা ভাগে ভাগ হয়ে এই এলিয়েনের কথা মতো পুজো ফুটে উঠল। তাদের সেটা উচিত ছিল না, আমি বাধা দিইনি, আমি বাধা দিয়েছি, কিন্তু আমার বাধায় সে কাজ হয়নি। আমি তাকে যখন বাধা দিতে গিয়েছিলাম সে তার বোনকে পাঠিয়েছিল। তার বোনের কতখানি ক্ষমতা জানো, সে সবচেয়ে শক্ত মানুষকেও বাঁকা করে ফেলতে পারে, আর আমি কি? অবশ্য তার বোনের প্রেমে আমি পড়ে গিয়েছিলাম, থ্যাংকস টু ইউ তুমি তাকে মেরে ফেলেছ, নইলে আজকেও হয়তো আমার সেই পুরনো প্রেমিকাকে যদি আমি দেখি হয়তো আমি গলে যেতাম, হয়তো আমি নিজেই মারা পড়তাম আজকে। থ্যাংকস টু ইউ তুমি আবার আমার জান বাঁচিয়ে দিয়েছ। তা আমি তখন তাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি এত বড় ডেমিগড, তোমার তোমার দৌড় কি এতটুকুই, তুমি এর চেয়ে বেশি দৌড় দিতে পারো না? সে বলল অবশ্যই পারি, পারি না এমন নয়, কিন্তু আমার এই জায়গায় শক্তির বিস্তার তেমন নেই। আমি পাখির পাখায় ভর দিয়ে এখানে এসেছি, কিন্তু সেইখানে পাখির পাখায় ভর দিয়ে আসেনি, সে দানবের উপরে চড়ে এসেছে, দানবের উপরে। মানব দানব। মানব দানবের উপরে সে চড়ে এসছে এবং এইখানে তার একেবারে গিরা একদম পাকা শক্ত। এই শক্ত গিরার উপরে কিভাবে লড়ব আমি? আমি যে মাত্র পাখির বাহন, আমি উড়তে গেলে সে আমার ডানা ঝাপটাবে, ধরে ফেলবে। তো এই দানবের বিরুদ্ধে লড়তে গেলে অনেক সময় লিলিপুটের দরকার পড়ে। আমি তোমাকে ছোট করছি না, আমি শুধু সমকক্ষ তৈরি করার চেষ্টা করছি। আমি বোঝাতে যাচ্ছি লিলিপুট যখন দানবের সামনে দাঁড়াবে, দানব তখন লিলিপুটকে তাচ্ছিল্য করবে, কিন্তু লিলিপুটের সে সক্ষমতা রয়েছে তার বর্ষা দানবের পায়ের পাতার মধ্যে একেবারে গেঁথে দিতে। এতে করে কি হবে? দানব ল্যাংড়াবে, দানব খোরাবে, কিন্তু তার শাক তার শক্তি তাকে সেইখানে নিয়ে যেতে দেবে না। সে যতবারই তার পা ফেলবে ততবারই সেই লিলিপুটের ঢুকিয়ে দেওয়া বর্ষা তাকে তীব্র যন্ত্রণা দেবে। তো সে সেই যন্ত্রণা সহ্য করে তো আর লিলিপুটের পেছনে দৌড় দিবে না? সেটাই প্রশ্নই আসে না। তোমাকে আমি কেন লিলিপুট বললাম জানো? আমি তোমাকে লিলিপুট এই কারণে বললাম, ও দানবের রূপে আবির্ভাব ঘটাবে এবং সেই সময় তোমাকে এই বর্ষায় গেঁথে দিতে হবে যাতে সে খোরাতে শুরু করে। এই পর্যায়ে সে যখন আমাকে এই কথাটা বলল, আমার মাথার মধ্যে কথাটা ঠিক কেমন ভাবে আসলো, মানে সে আমাকে বোঝাতে চাচ্ছে যে সে যে কোনো একটা সিচুয়েশন যখন তৈরি হবে, এই দানব রূপ বলতে বাগ্গা হয়তো বেরিয়ে আসবে বা বাগ্গা হয়তো নিজের রূপে আসবে, তখন হয়তো আমার হাতে সেই চান্স থাকবে আমজাদকে বাঁচানো, মানে ফিরতি জাতি বাগ্গা এই শরীরের ভেতরে না আসতে পারে সেটা বন্ধ করা। হয়তো সে আমাকে এটাই বোঝাচ্ছে, মানে সে যখন এই কথাগুলো বললো আমার মন এই কথাটা ভাবছে। তখন কথাগুলো শুনতে শুনতে আমার কেন জানি মনে হলো সে এটাও বুঝতে পেরেছিল, শুনতে পেরেছিল সেটা না, বুঝতে পেরেছিল। সে তখন নিজে থেকে বলছিল ঘটনা একটু এরকমই, বললাম না দানব বের হবে, লিলিপুটের বর্ষা আঘাতে সে করাবে এবং লিলিপুট ততক্ষণে তার রাজ্যে হামলা করে লুটতরাজ করে তার রাজ্যকে বরবাদ করে ছেড়ে যাবে। এরপরে যখন দানব দেখবে যে তার রাজ্য একেবারে বরবাদ, এখানে শাসন করার মতো কোনো কিছু নেই, তখন দানব তার নতুন এলাকা ঠিক করার জন্য, নতুন দাস দাসের জন্য দানব এখান থেকে বেরিয়ে হয়ে যাবে। কেন বললাম? কারণ দানবকে তো কেউ মারতে পারবে না, এই জন্যই লিলিপুটের হাতে বর্ষাটা দেওয়া। দানব কোনো কিছু করার আগে লিলিপুট সে কাজ করে ফেলবে। এখন লিলিপুটকে ধরার চেষ্টা করবে না এমন তো নয়, কিন্তু লিলিপুট তো পালিয়ে গেছে, পালিয়ে যাবার পরে এই লিলিপুটের খোঁজ কিভাবে পাবে? সে খোঁজ পাবে না, বরং এই যে লিলিপুট যে বর্ষা তার পায়ে ঢুকিয়ে দিয়েছিল, লিলিপুট সে বর্ষা ঢুকিয়ে দেওয়ার পূর্বে একটুখানি বিষ মাখিয়ে দিয়েছিল। ওই একটুখানি বিষ যেটা তার শরীরের ভেতরে ঢুকেছিল এই দানবের, এই বিষটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে সময় নিল 3 দিন। যদি 3 দিন সময় নেয়, তো এই 3 দিনে ভয়ঙ্কর মৃত্যুর দিকেই এগিয়ে যাবে সে দানব। এরপরে দানব যখন মরবে চারদিকে হাহাকার হবে, সমানে চিৎকার করবে, সমানে চেঁচামেচি করবে, সমানে উমুক সমানে তমুক, এক একজন এক এক ভাবে চিৎকার করে চেঁচামেচি করে কান্না করবে। কিন্তু দানবের আর কোনো উপায় নেই। ওদিকে লিলিপুট সে বিজয়প্রাপ্ত হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে গণ্যমান্য ব্যক্তিরূপে আবির্ভূত হল। বুঝলে? সে যখন আমাকে বললো যে বুঝলে, আমি বললাম যে আমি বুঝলাম, কিন্তু তোমার পেছনে এত মারা কেন? যখন আমি কথাটা বললাম, মানে তোমার পেছনে এত মারা কেন, তখন সেও ওইদিকে তাকায়। আসলে কি, সে যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল তার পেছনে ময়লা ছিল, এবং এই ময়লাগুলো যেমন তেমন ময়লা না, কেন জানি মনে হচ্ছিল এগুলো কেমিক্যাল টাইপের কোনো কিছু। এই কেমিক্যাল টাইপের ময়লার ভেতরে আবার কেন জানি মনে হলো হঠাৎ এর কি কোনো ঢের পরিমাণ করে আছে। তো এটা সেও নোটিস করলো এবং সে একটু উকি দিল। উকি দিয়ে সে সাথে সাথে আমাকে কনফার্ম করলো, তুমি যা ভাবছিলে তাই, বডি পড়ে আছে কিন্তু সে বডি ডেড না। তো প্রথম কথা শুনে শুনে তো আমার হাত পা আবারও কাঁপুনি দিয়ে উঠেছিল, কিন্তু শেষ কথাতে আস্তে আস্তে মনে হলো যে কাঁপুনিটা তো তখনও আছে, কিন্তু অন্তরটা হয়তো একটা শান্ত হল। যেমন তেমন ব্যাপার না, যেখানে সেখানে লাশ থাকলো তো সমস্যা, তাই না? সে আমাকে বলছিল, সে এই কেমিক্যালের জিনিসপত্রগুলো এসে বলছিল যে এইখানে যে শুয়ে আছে তার বয়স আনুমানিক হবে 27। সে অত্যন্ত অত্যন্ত ফেড আপ হয়ে আছে তার পরিবারের উপরে, তার পরিবার তাকে 24 ঘন্টা জ্বালাতন করে, এখন সে এখানে শুয়ে আছে। কিছুক্ষণ আগে সে বিশেষ এক ধরনের শুকনো পাতা ধূম্রপান করে এখন নিজেকে একেবারে স্বপ্নের দুনিয়াতে উড়াচ্ছে, এবং এখানে এই নাক ডাকা গরমের ভিতরে নাক ডেকে সে ঘুমাচ্ছে। আমি বললাম, নাক ডাকা গরম বলতে বাংলাদেশে কোনো শব্দ নাই। সে বলল, ভরে গেছে। বললাম, না, খুবই শর্ট সময়ে তোমাদের ভাষা শিখে তোমার সাথে কথা হচ্ছে। সে আমার দিকে এগিয়ে এলো, এরপরে সে আমার দিকে একটা মালার মতো কোনো কিছু ছুড়ে পড়লো, এবং মালাটা আমি ধরে ফেললাম সাথে সাথে। মালাটা আমি ধরে ফেলার পরপরই আমি মালাটার দিকে তাকালাম, মনে হলো যেন ওগুলো সব মার্বেল, কিন্তু মার্বেলও না, আবার মার্বেলই। বারবার মনে হচ্ছিল যে মার্বেলের মালা, মানে মার্বেলের ভেতর তার ফুটা করা যায় না, এটা সে বুঝতে পেরেছিল। এবং সে আমাকে বলল যে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, যেই সময়ে দানব বের হয়ে আসবে সেই সময় এই অস্ত্র তুমি লিলিপুট সেই ব্যক্তির হাতে বেঁধে দিবে। একবার যখন বেঁধে দিবে, সেই দানব আর ওই শরীরে ফেরত আসতে পারবে না। তখন সেই দানবের হাতে রাস্তা থাকবে একটাই, আমার সাথে লড়ুক অথবা তোমার সাথে লড়ুক, কিন্তু আমি ব্যবস্থা করে দিব এমন ভাবে যাতে সে তোমার সাথে লড়াই না করে, কারণ তুমি পারবে না তার সাথে লড়াইয়ে। আমি ব্যবস্থা করব যাতে সে আমার সাথে লড়াইয়ে লিপ্ত হয়, এবং ওই সময়টুকুর ভেতরে তুমি সময় পেয়ে যাবে তোমার সেই সুবর্ণধ্যায়ীকে সুস্থ করে তোলার জন্য। তার হাতে এরে বেঁধে দিও, তারপরে দেখবে দানব আর শরীরে ফেরত আসতে পারবে না। কিন্তু দানব চেষ্টা করবে, এমন নয় যে দানব চেষ্টা করবে না, দানব সর্বত্র চেষ্টা করবে যে কোনো ভাবে হোক এই মালাটা এখান থেকে সরানোর। এটি যেমন তেমন মালা নয়, এর বয়স জানো? এর বয়স 2000-এর বেশি। এই মালার ক্ষমতা হচ্ছে যাকে পরিয়ে দেওয়া হবে সে বন্দী হয়ে যাবে, তার উপর আর কোনো কিছু আসবে না, কেউ আর কখনো তার সাথে কোনো কিছু করার সাহসও পাবে না। মাথার মধ্যে স্বাভাবিকভাবে ঘুরবে, আমি তো একজন মানুষ, স্বাভাবিকভাবে ঘুরবে আমার সামনে যে এখন কথা বলছে সে এক এন্টিটি, আর এই এন্টিটি আমাকে একটা মালা দেখিয়ে বলছে বয়স 2000-এর উপরে, এবং এর ক্যাপাবিলিটি রয়েছে ওই জায়গাকে ব্লক করতে, যে জায়গাটা ব্লক করলে পরবর্তীতে বাগ্গা বা যে কোনো যে কেউ সে ঢুকতে পারবে না। এটাই হয়তো সে আমাকে বোঝাচ্ছে। কিন্তু লিলিপুট এই শব্দটা আমার ভালো লাগে, কিন্তু আমি জায়গায় বেছে কথা বলি, আমি জায়গা বুঝে কাজ করি। এ রাস্তায় এখন আমি ছাড়া কেউ নাই। এই যে কিছু সময় ধরে এই গেটের বাইরে আমি দাঁড়িয়ে কথা বলছি, পেছন দিক দিয়ে কোনো গাড়ি যায়নি, বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে তখনও। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার আসল পারপাসটা কি? কারণ আমার কাছে যে ইনফরমেশন আছে, তোমাকে সে বেশ কয়েকবার হারিয়েছে, তুমি যে ট্রাইবের দেবতা সে যে ট্রাইবের দেবতা, দুই ট্রাইবের ভিতরে বারবার সংঘর্ষ হয়েছে, মানুষ পড়েছে বারবার, এমনকি তুমিও পরাস্ত হয়েছিলে হাতে একবার। আমার জানা মতো, আমি জানি না তোমাদের ইতিহাস কিরকম, কিন্তু তুমি এখানে কেন আসলে? তুমি কি শুধুমাত্র ওর জন্যই? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না যে তুমি শুধুমাত্র বাগ্গার জন্য এখানে। যতটুকু আমার মনে পড়ে, আমার কাছে যে ইনফরমেশন আছে, বাগ্গা চেয়েছে তার ট্রাইবকে আরো ছড়াতে, দুনিয়ার আরো এক কোণে নিয়ে যাবার জন্য। এখন তুমি কি এখানে তোমার ট্রাইবকে ছড়ানোর চিন্তা ভাবনা আছো? কারোর উপরে তোমার নজর আছে? তো ওইভাবে সে হাসলো, যেভাবে যে বললাম একটা তরুণী মেয়ে মুখের মধ্যে হাত রেখে হাসবে, লাজুক হাসি, ওইভাবে হাসলো। এবং হাসি শব্দটা এবার যে স্পেসে আমি রয়েছি সেই স্পেসের বাইরে চলে গেছে। একো হয়ে ঘুরছিল চারপাশে। হাসছে সে, তার চোখগুলো বড় হয়ে গেছে, জল জল করছে চোখগুলো, কিন্তু হাসিগুলো আমার ডান দিকে বাম দিকে মাথার উপরের দিক থেকে আসছে। একটানা অনেক সময় ধরে সে হাসলো। হাসার পরে সে আমাকে বলল, আমার উদ্দেশ্য একটাই, বাগ্গাকে এই জায়গাতে পরাস্ত করার। আমার এরবার কোনো উদ্দেশ্য নেই, এরবারে যদি উদ্দেশ্য থাকতই আমি এখানে আসতাম না, এখানে আমার আসার দরকার নেই। ভাগ্য আমার চরম শত্রু, সে অনেক ক্ষতি করেছে আমাদের বংশ পরম্পরায়। এই ক্ষতিগুলোর মাপকাঠি এত বড় যে এর প্রতিশোধ নিতে গেলে শুধুমাত্র একটাই রাস্তা, ভাগ্যাকে মেরে ফেলা। মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। এবং আমি জানি এই মুহূর্তে ভাগ্যা তার চরম শক্তিতে বিরাজ করছে, তাই আমার দরকার তোমাকে রিপোর্ট। তোমার সেই শক্তি রয়েছে তাকে সেই জায়গার মধ্যে আটকে রাখার। তুমি তাকে দুর্বল করবে আর আমি সে আঘাত হানব। আমি পাল্টা উত্তর দিলাম, আমার কাছে দুজন আছে, তারা সবাই ক্যাপেবল, কিন্তু তারা কেন কেউ কিছু করেনি জানো? তারা সবসময় চায় যে আমি কোনো কিছু করি, কিন্তু আরেকজন রয়েছে পাগল। পাগলকে দেখেছিলে? যে পাগল কিন্তু আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছে যে তুমি আসবে আমার কাছে। সেই পাগলই কিন্তু গেওয়াকে মেরেছে, মনে আছে? খুঁজে দেখো, খুঁজে দেখো, গেওয়া এদের ভাই না, গেওয়া। এই পাগল ওই গেওয়াকে মেরেছে। সে ব্যস্ত ছিল, সে সব জায়গায় খোঁজ নিয়েছে এবং সে চিন্তা করেছে কিভাবে সে বাকি লোকগুলোকে একেবারে মেরে ফেলবে। সে তাদের পিছু নিয়েছিল সুরঙ্গ পথে, বায়ু পথে, পাতালের পথে, সব দিক দিয়ে সে তাদের পিছু নিয়েছিল। যাকে যেভাবে পেয়েছে আক্রমণ করে তাকে ধুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ঠিক তেমনি। এই যে তোমার, এই যে তোমার চরম শত্রু ভাগ্যা, এর ব্যাপারে সে খুব ভালো করে জানে এবং সে চাইলে এক মুহূর্তে তাকে খুঁজে বের করে এখনই তাকে মেরে ফেলতে পারে। কিন্তু সে সেটা যদি করে তখনই করবে যদি আমি তাকে বলি। তোমার মনে হতে পারে যে তাহলে গেওয়াকে সে কিভাবে মারলো, কারণ সে যদি টের পায় কোনো এন্টিটি আমার গলা চেপে ধরার চিন্তা ভাবনা করছে, আর সে যদি পাশে থাকে আমার, তাহলে সে তাকে ছাড়বে না। আফসোস যে ওরা কেউ মানুষ না, ও মানুষ হলে মানুষ মেরে ফেলত। ওর ব্যাপারে আসলে তুমি কিছু জানোই না। আরো একজন আছে, জানো তো তার ব্যাপারে? সে আমার উপরে এতটা বিশ্বাস করেছে, সে সবসময় চায় আমি তার জায়গাটা নেই, অথচ আমার সেই যোগ্যতা নেই, কিন্তু সে বিশ্বাস করে সেই যোগ্যতা আমার ভেতরে আছে। সে দূরে বসে আছে, সে দূরে বসে থেকে তোমাদের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছে, তোমাদের ব্যাপারে আমাকে সেই জানিয়েছে বিস্তারিত। সে যদি সেখানে দাঁড়ায় এবং সে যদি আল্লাহর নাম নেয়, তাহলে তোমার ভাগ্যার কি হবে? তুমি তোমার ভাগ্যের কথা বাদ দাও, তোমার কি হালত হবে তুমি জানো? তুমি জানো না। তোমার মনে হতে পারে আমি লিলিপুট, আমি একটা মানব সন্তান। তোমার মনে হতে পারে তুমি হয়তো 2000 বছর বয়স ধরে বেঁচে আছো, ওই 2000 বছর ধরে তুমি গাধাই রয়ে গেছ। তোমার মনে হয়েছে তোমার ট্রাইবের লোকেরা তোমাকে ভগবান ভাবে দেখে বাকি দুনিয়ার সবাই তোমাকে স্রষ্টা ভাববে, এইটার তো সুযোগ নেই। আমি মানুষ, আমার ভেতরে যা রয়েছে, আমার ভেতরে যে পরিমাণ জ্ঞান আছে, এই পরিমাণ জ্ঞান তোমার নেই। তোমার মধ্যে যে যা রয়েছে তা হচ্ছে ভেলকিবাজি। ওই ভেলকিবাজি দেখিয়ে একটা ট্রাইব করে রেখেছ এবং ট্রাইবের সো কল্ড গড সেজে বসে আছ, আর আজকে এখন আমাকে লোভ দেখাচ্ছ। তুমি জানো এইখান থেকে বেশি দূরে না, কিছুটা দূরে একটা গাছ আছে, এখান থেকে ওদিকে তাকাও, আনুমানিক কত 1.5 কিলোমিটার হবে একেবারে সোজা পথে। ওই গাছের ওইখানে 16 থেকে 17 জন থাকে। ওই 16 থেকে 17 জনের ভিতরে সবচেয়ে ছোট যে, সেও তোমার পরিমাণ সমান ক্ষমতা রাখে। আর ওদের ভেতরে যে সবার বড়, তাকে আমি যখন মন চায় তখন জুতো দিয়ে পিটাতে পারি। তুমি যখন আমাকে আমার নাম না ধরে আমাকে যখন লিলিপুট বলবে, তুমি এটা মনে করে নিয়েছ যে হা জি হুজুর, জি হুজুর বলবো আমি তোমাকে? তোমার ব্যাপারে আমি সব জানি এবং তুমি এমন ব্যক্তি যা আমজাদকে ঠেকানোর জন্য লাশের ভেতরে ভর করে ওর পা ধরেছিলে। কেন, তোমার পক্ষে কি সম্ভব ছিল না আমজাদের ঘাড় মোটকে দেওয়া? তুমি আপাতত মনে হয় যে তুমি কখনো কোন ট্রাইবাল লিডারই ছিল না। ও, তোমরা তো আবার ট্রাইবাল লিডার না কেউ, তোমরা তো ট্রাইবাল গড, সো কল গড। এবং এই কথাটা যে সময় বললাম আমি, কথাটা আমার শেষ হলো মাত্র, কথাটা শেষ হওয়া মাত্রই এই যে মেয়েটা, তার চেহারাটা যে বদলাচ্ছে আমার চোখের সামনে সেটা আমি দেখতে পাচ্ছি, এবং সেটা বর্ণনা তো আমার জন্য কঠিন। এবং সেটা বিশ্রী রূপে আবির্ভূত হল, জাস্ট মনে হলো যে একটা মানুষকে চিরে একটা রূপ বের হচ্ছে, এবং যে রূপটা বের হচ্ছে সেই রূপটা অনেকটা পাখির মাথার মতো, লম্বা ঠোঁট, মাস্ক, অনেক সময় ডক্টর এই ধরনের মাস্ক পরে, লেগ মাস্ক, কিন্তু না এরকম না, একটা পাখির মাথা, চোখগুলো বড় বড়, ডানা আছে কিনা সেটা আমি জানি না, কারণ বাকি শরীরটা কেমন জানি মনে হচ্ছে গাছের শ্বাসমূলের মতো, বাকি শরীরটা লাল, গাঢ় লাল। এবং সে এখন এমন একটা আয়তনে যে তার দিকে আমাকে ঘাড় উঁচু করে তাকাতে হচ্ছে শুধুমাত্র তাকে ভালো করে স্পষ্ট দেখার জন্য। এবং আমি বুঝতে পারলাম যে তার দুটো পাখা সে জাস্ট ওয়েভ করল, বাতাসের যে ঝটকাটা এখান থেকে চলে গেল সে বাতাসের ঝটকাটা আনুমানিক 70-80 কিলোমিটারের একটা কাল বৈশাখী যত জোরে বাড়ি মারবে ঠিক কত জোরে আমার সামনে থাকা টিনের কতগুলো ক্যান একেবারে উড়ে চলে গেল, কিছু এসে গেটের মধ্যে লাগলো। এই সময় এই বাতাসটা এত জোরে শব্দ তৈরি করলো বিভিন্ন ভাবে, তা কানে না গেলে বুঝতে পারবে না কেউ। তার ওই রূপ, ওই রূপটা যখন প্রকাশ পেল, সে তো এখন মাটির উপরে, সে বাতাসে ভাসছে, তার নিচের অংশগুলো বোঝা যায় না, সব অনেকটা ব্লেন্ড হয়ে আছে ধোয়ার মতো। আমাকে সে ভয় দেখানোর চেষ্টা করল, ভয় পাইনি তা না, ভয় পেয়েছি, শরীর কাঁপুনি দেয়নি, দিয়েছে শরীরে শির দ্বারা ভেতরে ঠান্ডা স্রোত বয়ে যায়নি, বয়ে গেছে, সব হয়েছে আমার সব। কিন্তু তারপরও আমি হাতের মুঠ শক্ত করে ধরে রেখেছিলাম, মনে আছে? ওই শক্ত করে ধরে রাখা মুঠটাই আমাকে টের পাওয়া ছিল যে অনেকক্ষণ ধরে রাখার কারণে ব্যথা করছে, এই ব্যথাটাই আমাকে তখন ধরে রেখেছিল জায়গাটাতে, এছাড়া উপায় ছিল না তখন। হয়তো হার্টবিট এতভাবে এত বেড়ে গিয়েছিল যে কলাপস করে যেতে পারতাম, তারপরও নিঃশ্বাস আটকে রেখেছিলাম, হার্টবিট বেড়ে গেলেও নিঃশ্বাস আটকে রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম, তাকিয়ে দেখছিলাম এই সকল দেবতাকে, কারণ আমি আমার জীবনে দেবতাদের নাম শুনেছি কিন্তু তখন পর্যন্ত দেখিনি। আমি জানতাম তারা এক্সিস্ট করে, এবং আমি জানি যে তারা এন্টিটি, তারা কেউ কেউই দেবতা না, তারা কেউই সকল গড না, তারা সবাই এন্টিটি, এবং এন্টিটি যা মন চায় তা করতে পারে, এটুকু আমি আগে থেকে জানতাম। সে আমাকে একটা কথা বললো যে কথাটা আমি বলতে পারবো না তোদেরকে, এবং কথাটা বলার পরে সে আমাকে বলল যে আমি কি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছি কিনা, যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে সে আগামীকালকে রাতে সে বাগ্যাকে পরাস্ত করার জন্য সম্পূর্ণ বলতে আসলে তার পূর্ণ শক্তি নিয়ে সে হামলা করবে বাগ্যার উপরে, কিন্তু কন্ডিশন একটাই, আমাকে বাগ্যাকে দুর্বল করে দিতে হবে। এবং আমি মানি তার সে যে প্রপোজালটা আমাকে দিল আমি সেই প্রপোজালটা মেনে নিয়েছি, কিন্তু কি মেনে নিয়েছে আর কি মানিনি সেটা আমি না জানি, সে তো এটা জানে যে আমি মেনে নিয়েছি। এবং সে মালাটা তখন আমার সামনে এসে পড়ে একেবারে মাটির উপরে, এটা কিভাবে ছুটে গেল না বা এবার এটা কিভাবে এখন পর্যন্ত টিকে আছে আমি সেটা জানলামও না, হয়তো তাদের এই সমস্ত দেবতাদের জিনিসপত্র হয়তো আরো বেশি শক্তিশালী, হয়তো যে সুতা আমাদের কাছে এক টান দিলে ছেড়ে যেতে পারে তাদের সেই সুতা হয়তো হাতি টান দিলে নাও ছিড়তে পারে। সে মালাটা আমি নিয়েছিলাম, মালাটা আহামরি কোনো কিছু না, বিভিন্ন রকমের পাথর, তারপরে গাছের টুকরো, এবং মনে হলো যে একটা হারের টুকরো, কিন্তু বলতে পারবো না কোন ধরনের হার, এরকম অনেকগুলো জিনিস, অনেকগুলো এলিমেন্ট মিশানো। এটার আয়তন হবে আমাদের হাতের তালুটা যতটুকু হবে না, আঙ্গুলগুলো মিলে ধরার পরে এতটুকু গোল। এই মালাটা আমি আমার কাছে তুলে নিলাম এবং ঘটনা এখন সেখান থেকে বলে, একদম শুরু থেকে বলে লাভ নেই। রাত তখন একটা, কেন বলছি রাত একটা, আমরা যখন শুরু করি তখন রাত 9:45 বাজে এবং ততক্ষণে আমার মাথা প্রচন্ডভাবে ব্যথা করা শুরু করে দিয়েছে। আমার মুখ, বিশেষ করে আমার থুতনি প্রচন্ডভাবে ব্যথা করছিল তখন, কারণ আমি প্রায় 1.5-2 ঘন্টা ধরে টানা 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 তাকে ঝাড়ফুঁক করার চেষ্টা করছিলাম এবং আমার চোখের সামনে যে আমজাদ, আমি আমার চোখের সামনে আমজাদকে দেখেই নি। আমি কেন যেন দেখতে পাচ্ছিলাম যে আমজাদের রূপ বারবার বদলে যাচ্ছে, আমজাদই কেমন যেন অদ্ভুত রকমের আয়তন নিচ্ছে, কেমন যেন ধরনের আকার তার হয়ে যাচ্ছে, আবার তার আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার ঠোঁটটা কেমন যেন মোটা হয়ে যাচ্ছে, আবার তার চোখ কেমন যেন ছোট হয়ে যাচ্ছে, আবার তার মাথা কেমন যেন চওড়া হয়ে থুতি একটু সামনের দিকে চলে আসছে। এইরকম করতে 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 আমার থুতনিটিতে মতো ব্যথা হয়ে গেছে, মাথায় প্রচন্ড চাপ উঠে গেছে। সে দুর্বল হয়েছে কিনা আমি জানি না তখন, কিন্তু এই যে 9:45 বাজে শুরু করা এবং এই যে রাতে 1টা বেজে গেছে, এই সময়ের ভেতরে সে একটা টু শব্দ করেনি, এই সময়ের ভেতরে আমজাদ শুধুমাত্র ঘেমেছে এবং আমজাদ বারবার বলেছে সে কোন জায়গায় আছে, সে কি দেখছে। যেভাবে আমি বলেছিলাম যে আশাবাহের ঘটনায় অনেকের কাছে খারাপ লেগেছে, সে ঘটনার ঘৃণ আসতে পারে সে ঘটনা শুনলে, কিন্তু যখন কোনো ব্যক্তি পজেস্ট হয় সে বা তার রূপ এমন এক কন্ডিশনের ভেতর দিয়ে যায় যেটা ব্যাপারে কেবলমাত্র সেই জানে, অন্য কেউ না। এই জন্য আমি আমজাদকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনি কি দেখছেন, আপনি কি দেখছেন, আপনি কি দেখছেন। এইভাবে কথা বলতে বলতে একটা সময় আমার অবস্থাটা এরকম দাঁড়ায়, ভেতর থেকে একটা প্রবাহ আসে, ওই প্রবাহটা আসার পরে হঠাৎ গরম লাগে, এরপরে থপকানি বেড়ে যায় বুকের, তারপর মাথা ঘোরাতে শুরু করে এবং চোখে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। তারপর পরই মাথা ঘোরানো হয়, তারপর পর মাথা ঘোরানো থেমে যে মাথার একপাশে ব্যথা শুরু হয়। এই অদ্ভুত কন্ডিশনটা সে সময় দেখা দিল, যখনই মাথা ব্যথাটা দেখা দিল আমি জানি এই মাথা ব্যথা ওকে সহ্য করা খুব কঠিন, কিন্তু তখন একটাই রাস্তা, ওষুধ নেই, কোনো কিছু নেই, মাথা বেঁধে ফেলতে হবে। বেঁধে না ফেললে আমি আসলে কিছু করতে পারবো না। যে সময় আমি মাথা বাঁধবো আর কি একটা কাপড় দিয়ে, ওই সময় আমি লক্ষ্য করলাম যে লোকটা আমার সামনে চেয়ারে বাঁধা, সেটা চেয়ার বলতে কি একটা খুঁটির সাথে চেয়ারটাকে বাঁধা এবং এই চেয়ারে আমজাদ বাঁধা। আমজাদের বডি আমি আর দেখতে পাচ্ছি না, চোখ আমার একদম ঝাপসা দেখছি। অনেকক্ষণ আপনি গোসলে থাকলে যেরকম আপনার চোখ কিছুটা ঝাপসা দেখবে, আমি সম্পূর্ণরূপে ঝাপসা দেখছি। মনে হচ্ছে চারপাশে ধোয়া অথবা চারপাশে কুয়াশা এবং এর ভেতরে যে এইখানে আমার সামনে বসা তার চেহারা একদম বদলে গেছে। এখন মাথা যে মুকুট আমি দেখতে পাচ্ছি, ব্রোঞ্জের মুকুট, তার মধ্যে 7টা লম্বা লম্বা কি বলে এটাকে ডিজাইন করা, জাস্ট একটা প্যাটার্ন, মানে 7টা টানা দেওয়া তার মুকুটটা। তার চেহারা মাথাটা লম্বাটে হয়ে গেছে এবং মুখ একটু সামনের দিকে এগিয়ে আসছে, ঠোঁটগুলো বিশাল মোটা আর বড়, পুরো শরীর চিকন। তার হাতে একটা লাঠি, ওই লাঠির আঘাতে এক ধরনের মানুষেরই কঙ্কাল, কিন্তু তা কেন জানি মনে হয় খোদাই করে তৈরি করা কঙ্কাল, দেখলে মনে হয় মানুষের। সেই লাঠির ভেতরে, মানে লাঠির মাথাতে লাগানো ওই লাঠি ধরে আছে সে। অস্পষ্টভাবে মনে হচ্ছে যে সে একবার প্রকট হচ্ছে কিন্তু আবার মিটে যাচ্ছে, অস্পষ্টভাবে মনে হচ্ছে শুধুমাত্র। ওই সময় আমি বুঝতে পারলাম যে না, এই এখন হয়তো এতক্ষণ ধরে চেষ্টা করার পরে ঠিক এই মুহূর্তেই হয়তো হয়তো বাক্য দুর্বল হয়ে এসছে। ওই মাথা ব্যথা নিয়ে আমি হেঁটে আসি 2-3 কদমে আর কি, হেঁটে একেবারে তার দিকে তাকাই। আমার চোখের সামনে আমজাদ নেই, আমি আমজাদকে দেখতে পাচ্ছি না, কোনো মানুষ আমার চোখের সামনে নেই। আমি যাকে দেখতে পাচ্ছি সে বাঘা, এবং এই অদ্ভুত রূপে। কিন্তু বাঘার কেশর আছে, বাঘার এক ধরনের জানোয়ারের মতো ভাব রয়েছে চেহারা, কই সেটা তো দেখা যায় না। আমার কেন জানি মনে হলো বাঘা আমার এই কথা বুঝতে পেরেছিল, বুঝতে পেরেছিল বিধায় তার ঠোঁটটা বাঁকা করেছিল সে। এরপর পরই আমি দেখতে পাই যে তার একটা বিভৎস রূপ জানোয়ারের। এটা জানোয়ার আমার সামনে বসা, তার কেশর আছে, একবার মনে হয় হায়না, আরেকবার মনে হয় না বাঘ, মনে হয় সিংহ, কিন্তু অস্পষ্ট মনে হয় সবকিছু। কেন জানি এখন মনে হয় না ওটা বড় হায়না, কিন্তু আবার মনে হয় যে না ওটা সিংহ, জানি না কি। কিন্তু আবারও সে যখন তার নিজের এই রূপে ফেরত আসে, যে রূপটা হচ্ছে তার দেবতার রূপ, ওই রূপটা হচ্ছে তার আসল রূপ, এই দেবতার রূপে সে ফেরত আসে। ফেরত আসার পর আমি দেখতে পাই তার পেছনের দিকে একটা সুরঙ্গের মতো তৈরি হচ্ছে, যে জায়গাটা তার চার, যে জায়গাটার ভেতরে তার চার, তার পেছনের সাইড একটা সুরঙ্গ তৈরি হচ্ছে, এবং এই সুরঙ্গটা মাটির ভেতরে, মাটি নেই, ফ্লোরের উপরে তৈরি হচ্ছে, যেন ফ্লোরটা ভেঙে গেছে, ফ্লোরটা ভেঙে ওইখানে ওই সুরঙ্গটা তৈরি হচ্ছে, এবং সেই সুরঙ্গের ভেতর থেকে মানুষের শব্দ আসছে। মানুষ, আফ্রিকান লোকেরা এক ধরনের রিচুয়াল করছে, শব্দ হচ্ছে ঢাক ঢোলের সেই ধরনের শব্দ এবং কোরাস। এইটা হতে 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 ঠিক এই সুরঙ্গ বেয়ে, এই সুরঙ্গ বেয়ে একটা লোক তার দুই হাত বাড়িয়ে দিল, শুধুমাত্র দুইটা হাত, ওই দুই হাতে ছিল একটা সন্তান, মানব সন্তান, এবং যার গলা থেকে তখন রক্ত পড়ছে, তার গলাটা এমন ভাবে কাটা, তার মুখটা খোলা, মানব সন্তান, বয়স 6 মাসও হবে না, তার গলা কাটা, শব্দ কাটা, সেখান থেকে এখনো রক্ত পড়ছে, কিন্তু পুরো শরীরটা নির্জীব হয়ে গেছে, একদম স্টিফ। দুই হাত বাড়িয়ে দিয়েছিল, বড়িটা তার পেছনে, আমি দেখে আমি পিছনে সরে আসি, কিন্তু আমি দেখলাম আমি পিছনে সরে আসার পর পরই তার ডান হাত সে ঘুরিয়ে দিল, এবং এই ডান হাত চেয়ারের পেছন থেকে লম্বা হয়ে ওই বাচ্চাটাকে ধরে আবার ঘুরিয়ে তার কোলের উপরে নিয়ে রাখলো, বাচ্চাটাকে, ডেড বডিটা তার কোলের উপরে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার চুলগুলো, আমি বলতে পারবো কিরকম, বাচ্চাটার গলাটা যে জায়গায় দিয়ে কাটা, এখন মাথাটা তো আলগা হয়ে আছে, চামড়ার সাথে একটুখানি লেগে আছে, ভারী মাথাটা, নির্জীব মাথাটার দিকে আমি তাকিয়েছিলাম, আমার মন বলছিল কেন জানি, নাকি আমার মন বলছিল, না আমি চারপাশে কে জানি কথা বলছিল সেটা শুনছিলাম, তা আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় আমার মন বলছিল, কিন্তু আবার আমার চেতনা আমাকে বলেছে না, ওরাই বলেছিল আমার কানে যে এই মাত্র এই বাচ্চাকে ওর জন্য উৎসর্গ করা হয়েছে। বাগ্গার যে ট্রাইব, এই ট্রাইব তাদের যখন কোন নতুন সন্তান আসে, কোন দম্পতির প্রথম সন্তান আসে, সেই সন্তানকে সে নির্দিষ্ট দিনে গ্রহণ করে, আর সেই নির্দিষ্ট দিনে সেই সন্তানকে দিয়ে দেওয়া হয় বাগ্গাকে। আজকে সেটাই করেছে তারা, জানি না বাচ্চার বয়স কত, কিন্তু তার কোলের উপরে রাখা বাচ্চাটা, তার পেটটা যে জায়গায় নাভি সেই জায়গাটায় আমি দেখলাম এটা নখের আঁচল লাগাতে, এবং নখের আঁচল লাগাতেই কেটে গেল, নারী ভুগিগুলো সে একটা হাত দিয়ে টেনে বের করে ফেলল, পাশে ফেলে দিল, আমার চোখের সামনে থপাস করে পড়ল লোলের উপরে, পেটের ভেতর থেকে অনেকটা ছাই কালারের কি জানি বের করলো, সেটা সে চিবিয়ে খাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে, শব্দ করে খাচ্ছে, যেভাবে একটা মানুষ বিশ্রী ভাবে শব্দ করে চিবয় কোনো কিছু যা তার আশপাশে থাকা 10 জন ব্যক্তি শুনতে পায়, ঠিক সেইভাবে সে আমাকে শুনিয়ে শুনিয়ে চিবিয়ে চিবিয়ে মানব সন্তানের ভেতরের দেহের অংশের কোনো এক অংশ টেনে সে বের করে খাচ্ছিল, কিন্তু আমার দিকে তাকায়নি সে। আমি কি বলবো ওই সময়, বা আমি কোন অ্যাপ্রোচ আগাবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না, আমার মাথার এক সাইড প্রচন্ড ব্যথা করছে, আমার এই মুহূর্তে মারাত্মকভাবে বিশ্রামের প্রয়োজন, আরো সম্ভব যদি হয় ঘুম, মারাত্মকভাবে আমি ক্লান্ত। আমি এই অবস্থার ভেতরে দেখতে পেলাম যেমন মানুষ তার পিপাসা মেটানোর জন্য বোতল থেকে পানি খায়, ওই বাচ্চার যে কাটা মাথাটা সেটা এমনভাবে সে সরালো যেন সেটা বোতলের মুখ খুলেছে, কিন্তু একটা অংশ বোতলের মুখের মধ্যে এখনো লেগে আছে, ওই অবস্থায় সে বোতলে পানি যেভাবে খাবে ঠিক ওইভাবে বাচ্চার গলাটা কাটা গলাটা সে তার মুখের মধ্যে নেয়, এবং আমি বুঝতে পারছি যে সে এখন ওই বাচ্চার শরীরে রক্তটুকু সে গিলছে। আমি বসে পড়লাম ফ্লোরে, মাথা খুব ব্যথা করছে। আমি দেখতে পাচ্ছি তখন তার দুটা পা, তার হাঁটু, লিকলিকে শরীর, একদম চিকন গরনের শরীর, দেখলে তো কখনো মনে হবে না যে এরা সকল দেবতা হতে পারে। কোন মানুষের কাছে, আমার কাছে তো শ্রেয় ফেরা শয়তান জি, এবারে অন্য কোনো কিছু না। তারপরও আমি আমার চেষ্টা চালাবো, কিন্তু সেই পরিমাণ শক্তি আমি তখন পাচ্ছিলাম না, এবং এই জন্যই আমি আবারও টের পাচ্ছিলাম যে আমি আনফিট। আমাকে একনোলেজ করতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করছেন এই কারণেই যে আমি তার কাছে সাহায্য চাই। যে একটা ভুল ভাব ছিল আমার ভেতরে যে আমি সাহায্য চাওয়ার পরে আমার জন্য সাহায্য করে আল্লাহ, এই ভুল ভাবটা এখন বদলে যাচ্ছে আমার ভেতর থেকে, যে না আমি যে বিপদে পড়ে তার কাছেই তো চাবো না, কারো কাছে তো চাবো না, তাহলে এখানে আমি কেন ভুল বুঝবো? ভুল বোঝার তো প্রশ্নই আসে না। এবং যে সময় নিজে রিয়েলাইজ করলাম যে না আমি আসলে বোকা মানুষ যে টেরি পাই নাই যে কিভাবে আল্লাহ তাকে সাহায্য করেছে, সেই মানুষটা যখন টের পেল এবার, তখন তার বিলিফটা শক্ত হল, এবং বিলিফটা শক্ত হওয়া মাত্রই ওই বাচ্চাটা তার হাত থেকে পড়ে গেল, কার হাত থেকে? বাগ্গার হাত থেকে। আমার চোখের সামনে এখন বাগ্গা, কিন্তু বাগ্গাকে আমি এমন ভাবে দেখতে পাচ্ছি যেন বাগ্গা এসে বসেছে আমজাদের উপরে। আমি বাগ্গাকেও দেখতে পাচ্ছি এবং আমজাদকেও দেখতে পাচ্ছি, বাগ্গার ভেতর থেকে আমি আমজাদকে দেখতে পাচ্ছি। অবস্থাটা এমন, আমি বসলাম, বসে একটা চুগলি করলাম। চুগলিটা হচ্ছে আমি তাকে বলে ফেললাম যে দুগুয়া আসছে। যেই সময় আমি দাগুয়ার নাম যখন দিলাম, ওর হাওভাওটা বলে গেছেন। আমজাদ আমাদেরকে করা নজরে তাকিয়েছে এবং সে নিজে আমাদেরকে করা নজরে তাকিয়েছে। আমি বললাম যে কি কথা বলার কোন ইচ্ছা নাই, তুমি কি বোবা? সে এখনো রেসপন্স দেয়নি আমাকে কোনো। যে রেসপন্স আমি পাই সেটা আমজাদের কাছ থেকে, ডিরেক্ট কোন রেসপন্স আমি বাগ্যার কাছ থেকে পাইনি। দুজনে আমার দিকে তাকায়। আমি আবারও বললাম, দাগুয়ার প্ল্যান হচ্ছে তোমাকে সে ধরাশায়ী করবে। ধরাশায়ী করার পরে সে তার ট্রাইবের কাছে যেয়ে নিজেকে দেখাবে যে দেখো আমি তোমাদের গড, ভীষণ লড়াইয়ে আমি তাকে ধ্বংস করে দিয়েছি। তো সেই ট্রাইব তখন খুশি হয়ে যাবে। ঠিক তেমনি যে ট্রাইবটা বাগ্গা, সেই ট্রাইবের লোকদের কাছে এই যে দাগুয়ার ট্রাইবের লোক, তারা চলে যাবে, তারা চলে যেয়ে বলে দিবে যে তোমাদের তো ডেমিগড বা তোমাদের দেবতাকে তো আমাদের দেবতা কতল করে ফেলেছে, সুতরাং এখন আমাদের দেবতার ছায়াতলে চলে আসো। তো দাগুয়ার প্ল্যান এইটা বাগ্গা, তোকে মারবে আর তোর যত ডিসাইপল আছে সবগুলোকে নিয়ে যাবে, নিয়ে নিজের ডিসাইপল বানিয়ে ফেলবে এবং নিজে হয়ে যাবে তাদের সোকল গড, আর তুই এখানে মরবি শুধুমাত্র। আর তোকে একটা মজার কথা বলি, তোকে বন্দি না তুই যাতে ফিরে আমজাদের কাছে না আসতে পারিস, এই জন্য একটা 2000 বছর বয়সী মালা আমাকে দিয়েছে। মালা দিয়েছে এবং কেন দিয়েছে? তোকে দুর্বল করে ফেলার জন্য। তোকে যখন দুর্বল করে ফেলব সেই সময়ে সেখানে চলে আসবে। চলে আসার পরে কি হবে জানিস? তুই স্বাভাবিকভাবেই ওকে সহ্য করতে পারিস না, তুই বেরিয়ে যাবি। তুই বেরিয়ে গেলে আমি আমজাদের গলাটা পরিয়ে দিব অথবা হাতে বেঁধে দিব। তুই দুর্বল অবস্থায় যে দাগুয়ার সাথে লড়তে থাকবি, এই অবস্থাতে কি হবে? দুর্বল অবস্থাতে দাগুয়া তোর উপরে সবল হয়ে এমন প্রহার করবে যে তুই বেশিক্ষণ টিকে থাকতে পারবি না, তোকে মেরেই ফেলবে দাগুয়া। দাগুয়ার প্ল্যান এটা। এখন তুই চিন্তা করতে থাক, তুই কি করতে চাস? আমি বলছি না যে তুই এখন এখান থেকে চলে যা, কিন্তু দাগুয়া তোকে মারার জন্য এখানে বসে আছে, আশপাশে কোথাও। আমরা যে এইখানে, এটা কিন্তু দাগুয়া জানে। এখন তুই চিন্তা করতে থাক, তুই ভালো করে তাকিয়ে দেখতো এই আশপাশে কোথায় দাগুয়া আছে। তো যখন আমি কথা বললাম, সে আমার মনে হলো সে স্ক্যান করতে শুরু করেছে চারপাশে তাকিয়ে। মানে এতক্ষণে যে সে জানে না যে এই প্ল্যান, তা না, সে জানে দাগুয়া এইখানে, দাগুয়া আশপাশেই আছে, কিন্তু প্ল্যান যে এটা দাগুয়া এটা তো সে জানে না। আর আমি তো দাগুয়ার প্ল্যান ফাঁস করে দিয়েছি। দাগুয়ার প্ল্যানটা সে জানার পর আমি বুঝতে পারলাম যে যেহেতু মাথা মোটা, অর্থাৎ যার রাগ বেশি সে মাথা মোটা, তাকে দিয়ে ভুল আপনি তখনই করাতে পারবেন যখন আপনি তাকে রাগাতে পারবেন। ও রাগ অ্যাম্পলিফাই করার জন্য আমি উঠি। আমরা আসলে যেইখানে বসে এই এক্সোসিজমটা চালু করেছিলাম রাতে 9:45 দিকে, এটা হচ্ছে একটা সেমি পাকা টেনশন। আমি বেরিয়ে যাই, বেরিয়ে যে পাশের যে জায়গায় আমার ব্যাগ ছিল সেখান থেকে আমি সে মালাটা বের করে আনি। মালাটা বের করে আনি, আমার চোখ তখনও ঝাপসা, কিন্তু আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম কি, ওই মালার ভেতরে যে পাথরগুলোর ভিতরে দুই একটা খোদাই করে কোনো সিম্বল আঁকা না, মানে মোটামুটি সবগুলো সিম্বলই কেমন জানি আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। মানে আমি দেখতে পাচ্ছি যে এই সিম্বলগুলো জ্বলজ্বল করছে। আমি ভেতরে ঢুকলাম এবং ভেতরে ঢুকে আমি একেবারে ন্যাকা ছেলেদের মতো মালাটা নাড়াতে নাড়া তোকে দেখালাম যে দেখ এই মালাটা তোর জন্য দিয়েছে। এই অবস্থাতে আমি দেখলাম যে সে মালা দেখেছে এবং মালা দেখে তার যে ফ্রাক এবং সে যে গজরাচ্ছে, এই গজরানোর মধ্যেই আচমকা ঠিক পেছনের দিক থেকে দিগন্ত তারা এসে, আমার কেন জানি মনে হলো তারা তো বড় ছুরি ছিল, মনে হলো শুধুমাত্র সে একটা আঘাত করেছিল, চরম আঘাত, এবং বাঁচতে বাঁচতে নিজেকে সামনে নিয়েছিল বাগ্গা। আমজাদ সেইখানে, কিন্তু আমার চোখের সামনে বাগ্গা এই সময় ফ্লোরের মধ্যে পড়ে গিয়েছিল। সে ফ্লোরে পড়ে গিয়েই আবার সরে গিয়েছে, সব বাতাসে কারবার, মানে বাতাসে তো এরা নড়াচড়া করে, এত মানুষের মতো উঠে দাঁড়াবে না। ওই প্রবল আঘাতটা সে যখন ডজ করেছিল ওই সময় কিন্তু আমজাদ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, পড়ে গিয়েছে বলতে একেবারে সামনের দিকে ঝুঁকে গেছে, চেয়ারটাও একবারে এমনভাবে বাধা যাতে কোনোভাবে না পড়তে পারে। সে ওই ডজ থেকে সে যখন আবারও নিজেকে সাথে সাথে সরিয়ে নিয়েছিল রুমের ভেতরে, দেখুন তারা আবারও তার উপরে হামলা করে, একেবারে সে তৈরি ছিল না। এবং এই কারণেই দেখুন তো তারা এইবার যে আঘাতটা করে, আমার মনে হচ্ছিল এটা বড় ছুরি, কিন্তু আবার মনে হচ্ছিল এটা সেই সেই ট্রায়াম, সে ওটা দিয়ে যখন আঘাত করে ওই আঘাতটা যখন এইবার বাগ্গা ঠেকায়, তো দুইটা লোহা বাড়ি মারলে বা দুইটা ঝকমকি পাথর বাড়ি মারলে একসাথে যেভাবে একটা স্পার্ক হয়, স্ফুলিঙ্গ তৈরি হয়, এক গাদা স্ফুলিঙ্গ তৈরি হলো তখন। এবং আমি একটা শব্দ শুনতে পেলাম যেন একটা জানোয়ার বিকট ভাবে কষ্ট পেয়েছে। দিগন্তর তারা সে কিন্তু একটা আঘাত করেনি, সে রিলেন্টলেসলি মারবার পারবার, আপনি ইমাজিন করতে পারবেন না, সে এক সেকেন্ড অন্তত দুইবার আঘাত আনতে পেরেছে, মানে এত দ্রুত যেটা মনে হবে যেন একটা হচ্ছে মাছ হচ্ছে মাছ হচ্ছে মাছ এরকম, মেশিন যেভাবে কাজ করতে পারে ঠিক সেইভাবে সে বারবার 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 আঘাত করে যাচ্ছে তার উপরে। এবং পুরো ঘরে ওই দেয়াল পর্যন্ত, মানে যেহেতু সেমি পাকেটিং, সে একেবারে দেয়াল পর্যন্ত তাকে নিয়ে গিয়েছিল আঘাত করতে 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 করতে। ওই আঘাত বাগ্গা সইতে পারেনি, বাগ্গা সইতে পারেনি দেখে বাগ্গা সেখান থেকে বেরিয়ে যায়। বাগ্গা যখন বেরিয়ে যায় আমার হাতে তো তখন মালাটা, ওই দাগুয়া বলেছিল না যে মালাটা যদি পরিয়ে দেই আমি তাহলে বাগ্গা ঈশ্বরে ফিরতে পারবে না। মালাটা আমার হাতে, আমি জানি না সিম্বলগুলোর মানে কি, আমার এই ঝাপসা চোখ এখন এই সিম্বলগুলোর ভেতরে জল 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 করে কিছু দেখছে। দেখুন তো তারা তখন ঘরের ভেতরে এদিক ওদিক ঘুরছে শুধুমাত্র ফসফস করতে করতে। আমি দেখুন তো তারাকে বললাম, তোমার পক্ষে কি সম্ভব এই মালাটাকে টুকরো টুকরো করে দেওয়া? সে থামলো, সে আমাদেরকে তাকালো, এবার সে হাত বাড়িয়ে দিল তার। আমি তার হাতে মালাটা তুলে দেওয়া মাত্র সে পুরো মালাটাকে একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। আমি ওটা টেনে ছিঁড়তে পারতাম না, আমি ওটা কেন লাগাইনি জানেন? আমি কারোর সাথে আপোষ করি না, একমাত্র আপস আমি যেটা করেছি সেই আপসের ব্যাপার আপনারা সবাই জানেন। তার আগ পর্যন্ত জীবনে আমি কারোর সাথে কোনো আপোষ করিনি, কোনো ডিলে যাইনি, এবং আমি দাগুয়ার কথা শুনে এই মালা আমজাদের গলায় অথবা হাতে বেঁধে দিব তা হবে না। আমি এইটির কথা শুনি না, এইটির কথা শোনা আমার স্বভাব না, এই জন্যই আমি এই মালাটাকে ধ্বংস করে দিলাম। এটা বয়স 2000 হোক, 200 হোক, 2-3 হোক, 2 ঘন্টার হোক, কোনো কিছু যায় আসে না আমার কাছে। আমি মালাটা ধ্বংস করে দেবার পর আমজাদের কাছে গেলাম এবং তার কপালটা ধরলাম। লোকটা ঘানে বিজে একাকার হয়ে গেছে একদম, এবং এক্সোসিজমের সময় অনেকগুলো ঘটনা ঘটে। যখন এনটিটি এইভাবে আসার আগে, মানে এনটিটিকে যখন আমরা একসাথে রোগীর সাথে দেখব, তার আগে রোগীর উপর দিয়ে অনেক কিছু যায়, পেশেন্টের উপর দিয়ে অনেক কিছু যায়, অনেক ঝড় তুফান যায়, পেশাব বেরিয়ে আসে, ময়লা বেরিয়ে আসে। দূরে তখন মোরগ ডাকতে শুরু করলো হঠাৎ, রাতের এই সময় অনেক সময় মোরগ ডাকে, কিন্তু মোরগ ডাকার সাথে সাথে আরেকটা ডাক ভেসে আসলো, যে হায়না চেনে, যে হায়না ডাক জানে, হায়না কিভাবে শব্দ করে সেই ব্যক্তি খুব সহজেই তা চেনে যাবে। একটা হচ্ছে মোরগ, আরেকটা হচ্ছে হায়নার। এই ডাক ভেসে আসা মাত্রই দূর থেকে দিগন্ত তারা আমাকে বুঝিয়ে দিল দুইজনের ভেতরে লড়াই শুরু হয়েছে, ঠিক যেমনটা, ঠিক যেমনটা দাগুয়া চেয়েছিল। দাগুয়ার প্ল্যান মোতাবেকই সবকিছু ঘটেছে। যদি ওইভাবে দেখি, ওই সময় যখন আমি আমজাদকে ঠিক করছিলাম বা তার অবস্থা বোঝার চেষ্টা করছিলাম, মাথার ভেতরে এই জিনিসটা এইভাবে এলো, আসলে দাগুয়া যা চেয়েছে তাই তো হলো। আমি চিন্তা করেছিলাম যে দিগত তার উপরে হামলা করবে, তাকে একেবারে কাবু করে ফেলবে, ওই সময় আমরা তাকে বন্দি করাটা চেষ্টা করব। কিন্তু হলোটা কি, বাগ্গা এখান থেকে পালিয়ে গেছে, বাগ্গা এখান থেকে পালিয়ে গেছে, দিগত তার হাত থেকে অলমোস্ট সে বেঁচে গেছে, এখন সে দাগুয়ার সাথে রয়েছে। আমি আমজাদকে কোনোভাবে ঠিক করার পরে আমি সাথে সাথে পাশ থেকে লোকজনকে ডাক দিলাম, বললাম যে ওনাকে এখন আপাতত রেস্ট করান আর ওনার হাত পা মুছে দেন, বলে দিলাম আর কি। কিন্তু এটা কোনো গ্যারান্টি নেই যে বাগ্গা আবার ফিরবে না এই শরীরে, এমনকি ওদের কিন্তু এক ছোট ভাই এখানে আছে, এছাড়াও ওর অনেক লোক চারপাশে বিদ্যমান। আমজাদ কিন্তু সুস্থ না, এটা বলা খুব কঠিন, যদি একটা সময় পর্যন্ত না যায় যে সময়ের ভেতরে সে পজেস্ট আবার হয়েছে, তাহলেও একটা কথা, মানে একটা সময় একটা ব্যারিয়ার রয়েছে, এই ব্যারিয়ার পর্যন্ত যদি সে পজেস্ট না হয় তাহলে আশা করা যেতে পারে তার উপরে কোনো পজেশন আসবে না, কিন্তু ওই সময় আমাকে বাইরে যেতে হবে, কারণ এইখানে ভাগ্যা হচ্ছে আমার মূল শত্রু। দাগুয়া এখানে ঢুকে যদি অন্য কোনো ঝামেলা তৈরি করে, এরকম শরৎ পর আমাকে দিতে হবে। আমি ব্যারে বের হই, আমি দিগন্ত তারাকে ডাকিয়ে ইচ্ছা করি, কিন্তু এত দূর থেকে শব্দ আসছিল, একে তো চিনি না, জানি না কোন দিক দিয়ে যাব। যখন এই অবস্থাটা বুঝতে পারলাম যে আমার পক্ষে ইমিডিয়েটলি কোথাও যাওয়া সম্ভব না, আমি দিগন্ত তারাকে ডাকলাম। দিগন্ত তারা একেবারে আমার থেকে অনেকটা দূরে একটা গাছের উপর বসেছিল, মানে আমি টেরই পাইনি যে সে আমার আশপাশে আছে। সে সেখান থেকে শীষ দেয়, শীষ দেওয়ার পর পরে আমি ওই শীষটাকে আমলে নিয়ে সেদিকে তাকানোর পর আমি বুঝতে পারলাম যে সে ওইখানে একটা গাছের সাথে এক মুহূর্তে। আমি তাকে বুঝালাম যে আমাকে ওই জায়গায় যেতে হবে। তখন লেজার লাইট আছে না, এরকম লেজার লাইটের মতো একটা লাইট পড়লো একটা জায়গার দিকে, মানে আমি এই লাইটটা ফলো করে এখন যাব। ওই দূর থেকে বসে দেবতা তারা আমাকে সেটা দেখাচ্ছে, এবং এটা আমি ফলো করে যখন আমি যাচ্ছি, প্রথমে তো আমি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, গ্রাম বাংলায় যেরকম জঙ্গল থাকে, এই তারপরে একটা নিচু জমি, তারপরে ঝোপঝাড়, তারপরে মূল রাস্তা, এরপরে নিচু জমি, তারপরে একটু ছোটখাটো অল্প একটু গাছপালা, তারপরে যে ধান ক্ষেত, মারামারি এখানে হচ্ছে। আমি জানি না লোকজন কি শব্দ পাচ্ছে, আমাদের আশপাশে লোকজন খুবই কম, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে 40-50 মিটার দূরে একটা গৃহস্থ ঘর বাড়ি দেখা যায়, বোঝা যায়। আলোগুলো জলে যে বোঝা যায়, ছোট ছোট আলো। এদিকে আমি যখন ওদের দিকে নজর দিলাম, আমি কল্পনাও করতে পারিনি যে আমি দুইটা দেবতার মারামারি দেখছি। আমি এর আগে কখনো তো ভিজিবিলি সবকিছু দেখিনি। আমি দেখতে পাচ্ছি দুইটা এন্টিটি, একজন যার শুধুমাত্র বুক পর্যন্ত, বুক থেকে মাথা পর্যন্ত ভিজিবল, নিচের অংশটুকু বোঝা যায় না। অপরজনের একই অবস্থা, বুক থেকে মানে মাথা থেকে বুকের নিচে অংশ পর্যন্ত ভিজিবল, তার নিচে কোনো কিছু দেখা যায় না, মানে ছাতি পর্যন্তই সবাই। একজন যার মাথাটা ভীষণ মোটা, এ তো কোনো চাঙ্গা নেই, শুধুমাত্র কঙ্কালটা, মানে আর কিছু মাংস পেশি লেগে থাকলে যেরকম ঠিক ওরকম। আর অপরজন একেবারে পাখির মতো দাগুয়া, বলেছি না দাগুয়া কিরকম। এই দুজনের ভেতরে শূন্যে, বাতাসের ভেতরে মারামারি হচ্ছে, একজন আরেকজনকে কামড়াচ্ছে, মানে এমন না যে ঢাল তরোয়ালের লড়াই, একজন আরেকজনকে কামড়াচ্ছে, মানে কামড়ে যেন ছিঁড়ে ফেলার চেষ্টা করছে সবকিছু। বাতাস বাতাসকে কিভাবে কামড় দেয় এটা আমার মাথায় আসছে না। আমি শুধু তাকিয়ে দেখছি আর কিচ্ছু না। আমি তাকিয়ে দেখছি যারা এই দেশেরই না, যারা এই দেশের ভাষা পর্যন্ত জানে না, এই দেশের এলাকা সম্পর্কে যাদের ধারণা নেই, তারা সেই কত দূরের মানুষ, সেই কত হাজার হাজার মাইল দূরের মানুষ, মানুষ না এন্টিটি, তারা এখানে লড়াই করছে, তারা এখানে লড়াই করছে। আর আমি একজন মানুষ, এই বদ্বীপের মানুষ, আমি তাকিয়ে দেখছি যে মরুভূমি অঞ্চলের দুই এন্টিটি এখানে আমার সামনে মারামারি করছে, একজন আরেকজনকে কামড়াচ্ছে, একজন আরেকজনকে কামড়াচ্ছে। এমনকি আমার স্পষ্ট মনে আছে দাগুয়া, তার তো ঠোকর দেওয়ার মতো অবস্থা, তার তো মানুষের মতো হা করা মুখটাই, ঠোকর দিয়ে ওর থুতনিটা যে প্রায় ধরে রেখেছে এবং মানে ছিটিয়ে মানে ছিঁড়িয়ে ফেলার চেষ্টা করছে, এটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। বাগ্গা যে আগে থেকে দুর্বল ছিল, সে আর পেরে উঠতে পারছিল না, স্পষ্ট আমি দেখতে পাচ্ছিলাম। এবং একটা পর্যায়ে একটা মানুষের পিঠের পেছনের দিকে যদি আমরা দাঁড়াই, যেমন হবে দাগুয়া তার পিঠের পেছনে এইভাবেই দাঁড়ালো, আমি দেখতে পাচ্ছি, মানে শূন্যে সবকিছু হচ্ছে। এবং ওই যে একটা ঠোকর মারলো সে দাগুয়া, বাগ্গার ঘাড় হোক বা কোথায় মেরেছে আমি জানি না, তার তো কোনো ফিজিক্যাল শক্তি নেই, আমি যা দেখতে পাচ্ছি তাই বলছি। এরপর কি হলো আমি জানি না, কেননা দুইজনেই এমন ভাবে মাটির মধ্যে পড়ল এবং পড়তে পড়তে রীতিমতো মিশে গেছে, মাটির উপরে মিশে গেছে, ধান ক্ষেতের উপর একদম বিলীন। যখন বিলীন হয়ে গেল, নাকের ভিতরে বিশ্রী কটু গন্ধ, এই কটু গন্ধটাকে আমি আপনাকে বোঝাতে পারবো এইভাবে যে মারাত্মক ভাবে ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে মানুষের যেরকম পাতলা পায়খানা হয়, একটা বিশ্রী এত কাটা গন্ধ, এবং একটা গরম বাতাস। আমি জানি যে দিগন্ত তার আমার আশপাশে, আমি তাকে অনুভব করতে পারি, কিন্তু আমি দেখতে পাই একটা পাখি উড়ল আমার সামনে পড়ল, এবং সেই পাখিটা গড়াগড়ি দিয়ে মরে গেল। আমার পেছনে আমি ডানা ঝাপটানা শব্দ পাই, এবং একই সময় দিগন্ত তারা আমাকে দূর থেকে ইশারা দিয়ে বলে পেছনে, মানে সেও জানত দাগুয়া আমার পেছনে। আমি ঘুরে তাকাই, দাগুয়া তখন দাঁড়ানো, তার নিজের আসল রূপেটা, সেই গার্মেন্টস কর্মীর রূপে, সেই তরুণীর রূপে, সেই কাপড়টা, সেই একই রকম, মানে সোনালি, আকাশি সোনালি, আকাশি এরকম। আমি জানি না, হয়তো টিয়া কালার হতে পারে। মুখের মধ্যে সেভাবে হাসি, মানে লজ্জা ঢাকার জন্য হাসছে সে। এবং সে আমাকে বলল, তুমি তার হলে শেষ পর্যন্ত আমার কথা রাখলে, তুমি বাঘাকে দুর্বল করে দিয়েছ। তো এরপরে সে আমাকে যে কথাটা বললো, সেটা হচ্ছে সে আমাকে একটা অফার দিল, সেই অফারটার কথা আমি নাই বললাম। অফারটা দেওয়ার পর আমি তাকে বললাম যে তোমার অফার আমি গ্রহণ করব না। তোমার সাথে আমার কোনো ডিল হবে না, কোনো চুক্তি হবে না। আমি আজ পর্যন্ত কারোর সাথে ডিল করিনি, কোনো চুক্তি করিনি। আর তোমার মনে হয় যে বাঘাকে আমি এখানে নিয়ে আসছি? না। তোমার মনে হয় যে তোমার প্ল্যান মতো হয়েছে? না, আমার প্ল্যান মোতাবেকও কোনো কিছু হয়নি। যা হয় তা উপরে যে আছে তার ইশারায় হয়, অথবা সে সব জানে। কিন্তু এখন তুমি এখান থেকে পারলে ভাইকে দেখাও দেখি। যখন আমি বললাম যে পারলে তুমি এখান থেকে এখন ভেঙে দেখাও, এই কথাটা বলার পরে সে তার হাসিটা থেমে গেল। নারী কণ্ঠে তো কথা বলছে আমার সামনে, তার হাসিটা থেমে গেল। এবং এই ব্যাটা মাত্র টের পেল এ আমার ফাঁদে পড়ে গেছে। কারণ আমি এর সাথে যখন কথা বলছিলাম, এই যে অল্প কয়েক মুহূর্তে, এই অল্প কয়েক মুহূর্তের ভেতরে আমি দিগন্তে তারাকে বলেছিলাম চারপাশে এমন ভাবে আটকে দরকে যাতে সুযোগ না পায় এখান থেকে পালাবার। এ আমার সাথে কথা বলা অবস্থায় বুঝতেই পারিনি। কারণ কেন বুঝতে পারিনি? বাগ্গাকে সে হারিয়েছে, যার সাথে তার হাজার বছরের দুশ্মনী। বাগ্গাকে সে হারিয়েছে, এই জন্য সে এতটাই বেখেয়ালি যে দিগন্তে তারা যে তার চারপাশে এটা বাদ দিয়ে রেখেছে, মানে একটা সীমানা রেখেছে যে সীমানা সে ক্রস করতে পারবে না। এখন সে এখন ভিকটিম হয়ে যাবে উল্টো। আর ভিকটিম না হলে ডেড বডি হতে তো সমস্যা নেই, বডি থাকুক বা না থাকুক। এটা সে যখন রিয়ালাইজ করলো সেই সময় তার চেহারাটা বদলে গিয়েছে রীতিমতো। এবং দিগন্তে তারা তখন তার পেছনে আবির্ভাব ঘটালো তার নিজের। কিন্তু না, আমি তাকে মারিনি, দিগন্ত তারাও তাকে মারিনি। আমি তাকে বলেছিলাম যে সে কি এখন আমাকে বলতে পারবে যে আমজাদের ভেতরে আর কেউ আসবে কি আসবে না? সে তখন আমাকে বলল যে আমি তোমাকে কথা দিতে পারছি না যে আমজাদ এখন মুক্ত কিনা। আমি তাকে বলে দিই এখানে যত লোক আছে সবাইকে নিয়ে তোমাকে চলে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। বাগ্গার যত লোক রয়েছে এবং অন্যান্য যত লোক রয়েছে সবাইকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। সে সবাইকে নিয়ে চলে গিয়েছিল এখান থেকে, বাগ্গার লোক এবং অন্যান্য সমস্ত লোক নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু আশঙ্কা ছিল যে আবারও ঘটনা ঘটে কিনা, কারণ পজিশনের রোগীরা সবসময় ঠিক হয় না। একটা সার্টেন টাইম না চলে যাওয়ার আগ পর্যন্ত তাদের মধ্যে পজিশনটা আবার ফিরে আসতে পারে। আর আমি তখনও শিওর না যে বাগ্গা বেঁচে আছে না মরে গেছে। মনে হচ্ছিল মরে গেছে, কিন্তু তারপরে আমি সেটা ভেরিফাই করতে পাইনি সেই সময়। আর তখন ওদের এক ভাই এবং অন্যান্য চেনাতালা তখনও জীবিত ছিল। আমি জানি না এরপরে কি হয়েছিল। তারা আসলে সেখান থেকে চলে যায়, এবং সেখান থেকে চলে যাওয়ার পর থেকে আমজাদ ভালো। কিন্তু আমজাদ না, তার স্বপ্নের মধ্যে সে ট্র্যাপ হয়ে থাকতো। মানে আমজাদের অবস্থাটা ছিল এরকম, ফিজিক্যাল টর্মেন্ট থেকে সে বের হয়ে আসছে, কোনো ফিজিক্যাল টর্চার বা টর্মেন্টের ভিতরে সে নেই। কিন্তু সব মানে ঘুমালে যে আমরা যে মানে যে ড্রিমের স্টেটে চলে যাই, আমাদের রুহ যে বডি থেকে বের হয়ে যায়, এই স্বপ্নে তাকে হন্ট করেছে, স্বপ্নে তাকে চাপের মধ্যে রেখেছে। এবং স্বপ্নের ভেতরে তাকে কে না কে যেন সবসময় ধাওয়া করত এবং মারার চেষ্টা করত, এবং ওটাই সে সবসময় হজম করে গিয়েছে। এবং এখন পর্যন্ত সে ওই স্বপ্নে আক্রমণের শিকার হয়েই যাচ্ছে। এই যে এখন আমি যখন ঘটনা বলছি, আজ থেকে এক দেড় মাস আগে সর্বশেষ যখন তার সাথে আমার কথা হয়েছিল ভেরিফিকেশনের জন্য, সেই সময় সে বলেছিল যে এখনো স্বপ্নে তাকে আক্রমণ করে। শেষ হলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।